রোমিওদের কাছে পেরিদুত পলের ধর্মপত্র হতে পাঠ, 14:11-14। তাছাড়া এখন কোন সময়, সে কথা তোমাদের তো জানাই আছে। এখন তো তোমাদের ঘুম থেকে জেগে ওঠারই সময়, কেননা সে যেদিন আমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে আমাদের পরিত্রাণের সময় এখন কাছে এসে গেছে। রাত্রি অনেকটা এগিয়ে গেছে, দিন শুরু হতে আর দেরি নেই। কাজেই এসো, আমরা এখন অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি, এসো এখন পরিধান করি আলোকের রণসজ্জা। প্রকাশ্য দেবালোকে যেমন চলাফেরা শোভা পায়, আমরা যেন সেই মতোই চলি, অর্থাৎ বেসামাল, বোচ উৎসব বা মাতলামি, যৌন দোরাচার বা উচ্ছৃঙ্খলতা, বিবাদ বা ঈর্ষা, এসব যেন না করি। এখন তোমরা বরং নববেশ রূপে পরিধান করো স্বয়ং যীশুখ্রিস্টকে। তোমাদের নিম্নতর স্বভাবটার চিন্তায়, তার কামনা বাসনা পরিত্যক্ত করার চিন্তায় তোমরা এখন আর মন দিও না।
বন্ধুরা, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বহু পুরনো রাজবাড়িগুলোর দেখার মজাই আলাদা। শুধু মজা নয়, এ থেকে আমরা জ্ঞান আহরণ করি। চলুন না একটু ঘুরে দেখা যাক পুঠিয়ার রাজবাড়ির কিছু দৃশ্য। রাজশাহী বিভাগে যুগের পর যুগ ধরে পুঠিয়ার রাজবাড়ি অন্যতম প্রাচীন এক ঐতিহ্য বহন করে চলছে। সপ্তদশ শতকে সম্রাট আকবরের সময়কালে পুঠিয়ার রাজবাড়ির বংশের উদ্ভব হয়। তবে মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা নীলাম্বর পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। কালের বিবর্তনে 1895 খ্রিস্টাব্দে মহারানী হেমন্ত কুমারী দেবীর সময়কালে অত্যন্ত নান্দনিকভাবে ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে বিশালাকার বর্তমান দ্বিতল এ রাজবাড়িটি নির্মাণ করা হয়। রাজবাড়িতে প্রবেশের প্রারম্ভেই অর্থাৎ ভবনের একান্ত সম্মুখ দিকের স্তম্ভগুলো বিভিন্ন অলঙ্করণ, কাঠের কারুকার্য, দেয়ালের কাজ, দরজা এবং জানালায় কারুকাখচিত সুনিপুণ লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে চলছে। এছাড়াও রয়েছে পোড়ামাটি ফলকেরও কাজ। চমৎকার কাঠের এবং লোহার সংমিশ্রণে তৈরি এই জমিদার বাড়িটির মধ্যে রয়েছে ঠান্ডা শীতল স্পর্শের ছোঁয়া। রাজবাড়ির ভিতরে প্রবেশ করলেই শীতল ঠান্ডা একটুখানি নির্মল স্পর্শ শরীরকে যেন দোলা দিয়ে যায়। এ বাড়ির বিভিন্ন তলার কক্ষে রয়েছে প্রাচীনতম বাধাই করা নামসহ অনেক ছবি, রয়েছে রাজকর্মের ব্যবহৃত কিছু আসবাবপত্রও। রাজবাড়ির চারপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য জলাশয় থেকে পুকুরে রূপান্তরিত করা হয়েছে, যা কিনা শ্যামসুন্দর দিঘি নামে পরিচিত। এছাড়া যেতে যেতে চোখে পড়ে রানীর অন্দর মহল, রানীঘাট, যেখানে রানী তার সখীদের নিয়ে স্নানের জন্য অনেকটা সময় ব্যয় করতেন। রাজপ্রাসাদের পূর্ব অঙ্গনে বড় গোবিন্দ মন্দির অবস্থিত, যেখানে আজও বিভিন্ন পর্বোৎসবে হাজারো মানুষের ভিড় জমে। এ মন্দিরকে দেখাশোনা করার জন্য রয়েছে একজন পুরোহিত। চলুন না তার কাছ থেকে জেনে নেই এই মন্দির সম্বন্ধে কিছু কথা।
1616 খ্রিস্টাব্দে নির্মাণ। হ্যাঁ, এটা হরিণ শিকার করছে, বাঘ শিকার করতেছে। হ্যাঁ, আর এটা হলো বৃন্দাবনের কাহিনী, বৃন্দাবনের বস্ত্রহরণ যেটা বলে। এটা কালিয়ানাগ, আর এটা রস চলতেছে। এটা শিব, দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কালী, এটা পাবেন দশ মাথা। রাবণ রাম যুদ্ধ হচ্ছে, রামের ভক্ত হনুমান, রাবণের ভক্ত রাক্ষস। এই যুদ্ধটা হয়েছিল শ্রীলঙ্কা, লঙ্কাকাণ্ড। এইটা হলো নৌকাবিলাস, কৃষ্ণ মাঝে সেজে ছদ্মবেশে যেমন রাধারানী একটু নৌকা দেখে। এটা বলরাম জগন্নাথ সুভদ্রা, এদের বাইরে রথ দেখলেন না, আমার ভিতরে বিগ্রহ আছে। হ্যাঁ, এইটা হবে বৃন্দাবনের কাহিনী। এটা বৃন্দাবনে সুখ শাড়ি পাখি কৃষ্ণ বসে আছে, বরাবরি ভিক্ষে চাচ্ছে। এটা বুদ্ধদেব। এটা মহাভারতের কাহিনী, পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল অর্জুনের সাথে। ওইটা এটা পাবেন বৃন্দাবন থেকে মথুরা, কৃষ্ণের জন্মস্থান, কৃষ্ণ কদম গাছের ডালে অর্পিয় ভক্ত হইল গাবি। এটা হইল বকাসুর বধ, মানুষ গিলে গিলে খায়। হ্যাঁ, কৃষ্ণ ঠুট ধরে মানুষ বাই করে নিচ্ছে। এটা নন্দঘোষ, যত দোষ নন্দঘোষ বলে না, গাবি দুয়াচ্ছে ছানা ক্ষীর দুধ যা লাগবে সরবরাহ করবে। এই ভাণ্ডর ভিতরে আছে আপনার ঘোল, ঘোলে থেকে হবে ননী বা মাখন, যে পাখি দিয়ে টানতে সেইভাবে। হ্যাঁ, এই কৃষ্ণ খাওয়ার জন্য বসে আছে ননী খাওয়ার জন্য। এইটা অষ্টম গর্ভে, মানে সপ্তম গর্ভ পর্যন্ত যেগুলো হয়েছে আসাদ্দি মারি ফেলিসার মামা কংস। আর অষ্টম গর্ভে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করে তখন বলি যখন বিষ খায় মারো, প্রথমের এক কোষিক বলে, প্রথমের এক কোষে তো অনেক বিষ মাখায় দেখা হচ্ছে, প্রথমের এক কোষিক পরিয়ে মারা গেছে, কৃষ্ণ তো মরবে না, ওই যে ওর মা কোলে তুলে নিচ্ছে। এই দেখেন এখানে মুন্ডুটা কে হাতল মারি ভাঙছে, এটা দোল খাওয়াচ্ছে। এইটা হইল বৃন্দাবনের রথ, এটা দুর্গারই এক রূপ। এটা এটা বৃন্দাবনের অহরহ কীর্তন হচ্ছে এই পার থেকে এই পার পর্যন্ত। আর এই ভংগ্র জায়গাটা, এদের একাত্তরে পাক বাহিনী আপনার ককটেল মারছিল, দুটিয়া ফাইটে ফাইটে বাবু পড়ে গেল। এই
বন্ধুরা, বর্তমানে কেন্দ্রস্থিত গোবিন্দ মন্দিরটি ব্যতীত চারপাশে অবশিষ্ট মন্দিরগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন্দ্রস্থিত গোবিন্দ মন্দিরের গুরুত্ব বিবেচনায় এই অঙ্গনটি গোবিন্দ বাড়ি নামেও পরিচিত। প্রায় 13.30 মিটার বর্গাকার ও 1 মিটার উঁচু বেদির উপর মন্দিরটি প্রতিষ্ঠিত। বন্ধুরা, কালের বিবর্তনে এমন অনেক প্রাচীনতম ঐতিহ্যগুলো হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মানসপটে রেখে যায় হারিয়ে যাওয়া অনেক শিল্প, কারুকার্য এবং চমৎকার নির্মাণ শৈলীর পরিচয়, যা অত্যন্ত নিখুঁত এবং দক্ষতার পরিচয় বহন করে। আর সে পরিচয় আমরা বহন এবং হৃদয়ে ধারণ করব যুগে যুগান্তরের ইতিহাস হিসেবে।
যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে এসেছিলেন তারা সেই সময় বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেলজুবেলে পেয়েছে। তারা এই কথাও বলছিলেন, ও তো অপদূত রাজের শক্তিতে অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। তাই যিশু তাদের কাছে দেখে উপমা ছলে বললেন, শয়তান শয়তানকে কি করেই বা তাড়াতে পারে। কোন রাজ্য যদি বিবাদী বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি ভাবে কোন পরিবার যদি বিবাদে বিভক্ত হয় তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনি ভাবে শয়তান যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেই বিবাদে বিভক্ত হয় তবে সেও টিকে থাকতে পারবে না, তাহলে সেখানেই তা শেষ হবে। কেউ তো বড়বান কোন লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না, যদি না সে প্রথমে সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরেই সে পারে তার বাড়ির সবকিছু লুট করে নিতে। আমি তোমাদের সত্যি বলছি, মানুষের সবকিছু ক্ষমা আছে। সে যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে, তার সবকিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে সে কখনো ক্ষমা পেতেই পারে না, কোনো কালেই না। সে ছিল পাপী, পাপী হয়ে রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলছিলেন তাকে অপবিত্র আত্মায় পেয়েছি।
আরোগ্যদাতা যিশুর চারপাশে রুগ্ন পীড়িত লোকের প্রচণ্ড ভিড়। মার্ক রচিত মঙ্গল সমাচার 3:7-12। যিশু শিষ্যদের সঙ্গে সাগরের ধারে চলে এলেন। গ্যালিলিয়ার অনেক লোকও তাঁর সঙ্গে সেখানে এল। তাছাড়া যিশু যা কিছু করেছেন তাই শুনে আরো অনেক অনেক লোক জুদিয়া থেকে, জেরুসালেম থেকে, ইদুমেয়া আর জর্ডন নদীর ওপারের দেশ থেকে এবং তুরস্ক ও সিদন অঞ্চল থেকে সেখানে তার কাছে আসতে লাগল। তাই তিনি শিষ্যদের বললেন যে তার জন্যে তারা যেন একটি নৌকার ব্যবস্থা করেন, যাতে তিনি এই ভিড়ের চাপে পিষে না যান। আসলে তিনি এত লোককে সারিয়ে তুলেছিলেন যে তাদের নানা অসুখ বিসুখ ছিল, তারা সকলেই তাকে স্পর্শ করার জন্য তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ছিল। এমনকি অপবিত্র যত বিদেহী আত্মায় পাওয়া লোকেরা তাকে দেখলেই তার পায়ে লুটিয়ে পড়ত। সেই সব অপবিত্র আত্মা চিৎকার করে বলত, আপনি ঈশ্বরের পুত্র। তিনি কিন্তু দৃঢ়ভাবেই তাদের নিষেধ করে বলে দিতেন, তারা যেন অন্যের কাছে তাঁর পরিচয় প্রকাশ না করে। এই হল প্রভুর বাণী।
প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে বাংলার সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বাংলার সংস্কৃতি অনুষ্ঠানটি আজকে আমরা সাজিয়েছি নান্দনিক রূপে। আজকে আমরা আছি গাঢ় সম্প্রদায়ের একটি পরিবারের মধ্যে, যে পরিবার থেকে আজকে আমরা জানব বিলুপ্তি হওয়ার পথে একটি খাবারের পরিবেশনা, খাবারটি কিভাবে প্রস্তুত হয়। সে খাবারটি আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের দাদা জলেন দালবত, যে খাবারটি সত্যি ঐতিহ্যের মধ্যে পড়ে কিন্তু বিলুপ্তি প্রায়। এই খাবারটির নাম হল ব্রেঙা, এবং এই খাবারের যে প্রস্তুতি, কিভাবে তৈরি করতে হয়, বিশেষত্ব কি, সেটা আমরা জেনে নিব জলেন দাদার কাছ থেকে।
আসলে যে ঐতিহ্যবাহী খাবার আমাদের ব্রেঙা, এই ব্রেঙা মূলত পুরুষরাই করে থাকে। আমাদের আদিকালের যেগুলো দাদা দাদি আচম্বী তারা ছিল সাংসারিক, সে অনুপাতে হলো বিভিন্ন অনুষ্ঠানিতে পূজা পার্বণে এই ব্রেঙাটা করা হতো, প্লাস হলো আমরা পরিবারে এটা করা হতো। কিন্তু আধুনিক কালের বিভিন্ন প্রযুক্তির মধ্যে দিয়ে খাবার বর্তমান সেটা বিলুপ্তির পথে, কিন্তু বর্তমানে অনেক পরিবারে এখনো আছে, যেটা আমরা তুলে ধরছি। এখানে আছে মুরগির মাংস, তারপর পেঁয়াজ মরিচ, তারপরে আমরা লবণ দিব। মাংস আছে এখানে, মুরগির মাংস, তার মধ্যে মুরগির মাংসের কলিজা আছে এখানে, মরিচ আছে, পেঁয়াজ আছে, তারপরে হলো লবণ আছে। এই দিয়ে তৈরি হয় হলো ব্রেঙা। ব্রেঙা আমরা এটা প্রথমে এটা মাখাবো, এটা তেল লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু পেঁয়াজ মরিচ এবং মাংস দিয়ে আমরা লবণ দিয়ে মাখাবো। তারপর আমরা হলো চুঙা, যেটা বাঁশ দিয়ে তৈরি, সেখানে আমরা এখন ভরবো। তো আমাদের মাখানো শেষ, এখন আমরা চুঙায় ভরছি। তো এটা আমরা তৈরি করলাম এইভাবে, তারপর এটা খোলা রাখা যাবে না, কারণ সিদ্ধ হওয়ার জন্য আমাদের ঢাকনার প্রয়োজন রয়েছে। সে ঢাকনা স্বরূপ হয়ে আমরা কলা পাতা দিয়ে এটা আমরা চিপি, যেটা কি যেন বলে মুখা, সেই মুখা আমরা দিয়ে দিব, যেন ওখান থেকে কোনো বায়ু বের না হতে পারে, বাতাস যেন বের না হয়, তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমরা এটা চিপি দিয়ে কলার পাতা দিয়ে আমরা চিপি তৈরি করছি। তাহলে আমাদের এই শুরু প্রথমের দিকটা, যেটা আমরা যেভাবে তৈরি করি সেটা আমরা সমাপ্ত করেছি। এখন কিভাবে রান্না করেন এটা আমরা আপনারা দেখেন। এখন আমরা চুলায় নিয়ে যাব এটা। যাই হোক, আমরা আগুনের যেটা বলা হয় আমাদের আংড়া, না, অনেক যথেষ্ট পরিমাণে আগুনের আংড়া আছে এখানে, যেটা আমাদের এই খাবার সিদ্ধ হবে এখানে। তারপর কিছু আগুন দেওয়া হবে, লাকড়ি দেওয়া হবে, তখন হলো আরো সেখানে আগুন অনেক জ্বলবে। তারপরে এটা হলো সুন্দর করে একটা রেসিপি তরকারি হয়ে যাবে আমাদের এই ব্রেঙা। যাই হোক, এখন আমাদের এটা খাবার উপযোগী, তো আমরা এখন এটা পরিবেশন করতে পারি এবং খেতে পারি সবাই।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন রন্ধন প্রণালীর ব্রেঙা নামের যে খাবারটি তৈরি হচ্ছিল সেটা কিন্তু আমাদের সামনে এখন খাবারের উপযুক্ত। আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাসায় বাড়িতে এভাবে রান্না করে ঐতিহ্যবাহী খাবারের কিছুটা স্বাদ আপনারা নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
পুনরুত্থিত যিশুর দর্শন দান, মার্ক 16 অধ্যায় 15-18 পদ। এরপর তিনি তাদের বললেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। যে বিশ্বাস করবে আর দীক্ষাস্নাত হবে সে পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে না সে কিন্তু শাস্তি পাবে। যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এইসব অলৌকিক ঘটনা। তারা আমার নামে অপদূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলবে আর মারাত্মক বিষ খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা রোগীদের উপর হাত রাখলেই রোগীরা ভালো হয়ে উঠবে। প্রভুর বাণী, ধন্য পরমেশ্বর।
শীত হোক বা সপ্তাহ অন্তে বাঙালির অন্যতম গন্তব্য শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেন সারা বছর। কেউ আসেন বিচিত্র সব গাছপালা দেখতে, আবার উদ্ভিদ বিদ্যা নিয়ে গবেষণা করেন যারা, তাদের কাছেও খুব প্রিয় জায়গা এই উদ্যান। কিন্তু জানেন কি, বিশ্বের সবচেয়ে পুরনো বটগাছ রয়েছে এই উদ্যানটিতে। বোটানিক্যাল গার্ডেনে আছে শাল, শিমুল, সেগুন, বট, অশ্বত্থ, মেহগনি, লবঙ্গ, জায়ফল সহ আরো নানা রকমের গাছগাছালি। তবে এই উদ্যানের প্রধান আকর্ষণ 250 বছরেরও বেশি পুরনো বিশাল মহাবটবৃক্ষ। এই বটগাছ প্রায় 5 একর জায়গা জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছে, শত শত ঝুড়ি নিয়েও এখনও সে যথেষ্ট প্রাণবন্ত। রানী ভিক্টোরিয়ার শাসনকালে এই উদ্যানটির নাম রাখা হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ভারত স্বাধীন হওয়ার পর 1963 সালে এই উদ্যানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। 2009 সালে আবার এই উদ্যানটির নাম পরিবর্তন করে কিংবদন্তি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে এর নাম রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। তবে এখন এই উদ্যানটি ভারত সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। 1787 সালে উদ্যানের সূচনা হয় 310 একর জমি নিয়ে। পরে 40 একর জমি, যা কিট সাহেবের সম্পত্তি ছিল, পরে তা দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। এই জমিতে এখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে। 1800 বিশ্বের কোন বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিউ গার্ডেন্স ছিল মাত্র 11 একর জমি নিয়ে। কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়ে বহু বছর ধরে। তবে সম্প্রতি বিশ্বের বিশালতম বটগাছের তকমা পেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি বটগাছ। এবার থেকে তাই শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছটি হারালো বিশ্বের বৃহত্তম বটগাছের তকমা। ১৯৪৮ সালে শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সের বিখ্যাত বটগাছটি জায়গা করে নিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। সেই থেকে ২৫০ বছরের পুরনো এই গাছটি বিশ্বের বিশালতম বটগাছ হিসেবে পরিচিত ছিল সারা বিশ্বের মানুষের কাছে। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী শিবপুরের বটগাছের শাখার সংখ্যা অনন্তপুরের বটগাছের শাখার সংখ্যার থেকে অনেক বেশি। তাই বিষয়টি মেনে নেওয়ার আগে কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ দল অনন্তপুরে যাবেন ওই বটবৃক্ষের আকার এবং আয়তন খতিয়ে দেখার জন্য। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছের শাখা প্রায় ৫০,০০০এরও বেশি। অন্ধ্রপ্রদেশের গাছের শাখা তুলনামূলকভাবে অনেকটাই কম। প্রসঙ্গত পুরো ব্যাপারটি দেখার জন্য উদ্যানের বিজ্ঞানীদের প্রতিনিধি দল অনন্তপুরে যাবেন সবদিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে সেরার তকমা ফিরিয়ে আনার জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। তাই কলকাতার চিঠির এই আসরে আমরাও আশাবাদী যে কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি আবার তার স্বমহিমায় ফিরে আসবে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহিলা অঙ্গন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমাদের এই মহিলা অঙ্গন অনুষ্ঠানে রয়েছেন
আমি প্রিয় স্কলাস্টিকা বিশ্বাস, বর্তমানে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষিকা।
বন্ধুরা, বর্তমান সময়ে বা বর্তমান যুগে আমাদের সমাজে আমাদের পরিবারে অর্থনৈতিক উন্নয়নের জন্য নারীরা বেশ এগিয়ে। আজকে আমরা সেই বিষয়েই জানব আমাদের পিয়া স্কলাস্টিকা বিশ্বাসের কাছ থেকে, তিনি একজন নারী হয়েও অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পরিবারকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন। দিদি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ সিস্টার। আসলে আমি খুব ছোট থেকেই আমার এই জার্নিটা শুরু, তখন অর্থনৈতিক মানে কোনো চাহিদা বা আমাকে ইনকাম করতে হবে এমন ভাবটা আমার ছিল না। তো খুব ছোট থেকে আমার মায়ের উৎসাহে, মা সবসময় চাইতো আমি কিছু একটা করি, তো মায়ের উৎসাহেই আমার পথ চলা শুরু। আমি প্রথমে আশেপাশের যে কিছু শিশু ছিল, বাচ্চা ছিল, স্কুলে পড়তো, তো আমি তখন নাইন টেনে পড়ি, তখন থেকে ওদেরকে আমি পড়াতাম, পড়িয়ে যা আর কি সামান্য যাই দিত, তো ওটা দিয়েই আর কি আমার যাত্রা শুরু। এরপরে আমি যখন অনার্সে ভর্তি হই, এরপরে হোস্টেলে ছিলাম তো ওই সময় আর কিছু হয়নি, অনার্সের যখন আমি আবার ভর্তি হই তখন থেকে আমি বাইরে বাইরে গিয়ে টিউশনি করাতাম। তো স্বাভাবিকভাবেই তখন খরচটাও বেশি, আমার বাবা ছিল একলা ইনকাম, তো আমার ভাই আমি দুজনেই পড়াশোনা করতাম, তো সেই ইনকাম থেকে মানে দিয়ে হয়তো আমাদেরকে টানাটানি করে একটু চলতে কষ্ট হতো। তো তখন আমি তিন চারটা টিউশনি করতাম, করে যা পেতাম তা দিয়ে আমার হাত খরচটা আমি চালাতাম, বাবা আমাকে বাকি সব খরচই দিত। মানে আমার ফ্যামিলিতে তখন যে মানে আমার ইনকাম করাটা জরুরি ছিল তা না, কিন্তু নিজের হাত খরচটুকু চালানোর জন্য আমার তখন থেকেই শুরু। আর এরপর হচ্ছে এখন তো আমি পুরোদমেই একজন নিজে থেকেই ইনকাম করছি।
এই যে সেই প্রাথমিক অবস্থা থেকেই আপনি ক্ষুদ্র স্বল্প পরিসরে অর্থ উপার্জনের মধ্য দিয়ে আপনার পরিবারকে সাহায্য করেছেন বা আপনি আপনার হাত খরচের কিছু অর্থ আপনি উপার্জন করেছেন, কিন্তু এই বর্তমান সময়ে বিবাহিত জীবনের পরে আপনি যখন সেন্ট গ্রেগরি স্কুলে এসেছেন এখান থেকে আপনার কিছু অর্থ উপার্জন হচ্ছে, তাহলে এই দিক থেকে আপনার পরিবারের সাপোর্টটা আপনি কিভাবে পেয়েছেন?
আমার প্রথমত আমার মা তো বলেছি প্রথম থেকে যে আমার মা প্রথম থেকেই চাইতো আমি কিছু একটা করি, তো আমার বাবা মার দুজনের সাপোর্ট ছিল। আর পরবর্তীতে বিয়ের পরে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, তারা খুবই সাপোর্টিভ। তারা যদি সাপোর্ট না করতো আসলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না, এটা সত্যি কথা। আমার দুটো ছেলে মেয়ে আছে, তো সবাইকে নিয়ে আমি আমার পুরো ফ্যামিলির সাপোর্টেই এই পর্যন্ত আছি। আমার হাজবেন্ড প্রথম থেকেই চাইতো যে আমি কিছু একটা করি। তো যখন আমি সেন্ট গ্রেগরি স্কুলের বিজ্ঞপ্তিটা দেখি, তখন আমি গ্রামে থাকতাম, তো হুট করে ও গ্রাম থেকেই ওর অফিসে যাতায়াত করত, তো যখন আমার চাকরি মানে যদি আমি বাইরে চেষ্টা করি তার মানে আমাকে ঢাকা চলে আসতে হবে। তো তখন আমাদের বিভিন্ন প্রশ্ন আসে যে কিভাবে কি করব। তো যাই হোক, আমার হাজবেন্ড বলল যে না ঠিক আছে তুমি ট্রাই করো, পরেরটা আমরা দেখব। তো পরে আসলে চাকরিটা হয়েও গেল এবং ও আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। এই পর্যন্ত আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, আর তাদের সাপোর্টে আমার মা বাবা আমার ফ্যামিলি সাপোর্টে আমি হয়তো এই পর্যন্ত আর কি কাজ করতে পারছি।
আপনি বলছেন যে আপনার শাশুড়ি আপনার হাজবেন্ড আপনাকে খুব সাপোর্ট করছে বা করেছে বা করে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনার দিক থেকে আপনি কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি?
আসলে আমি ঘরে বাইরে দুই দিকে এখন মানে কাজ করছি, আমার দিক থেকে আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। হয়তো পুরোপুরি 100% দিতে পারি না, তো আমি আমার চেষ্টাটা করি। সকালে দেখা যায় আমাকে অনেক সকালে স্কুলে যেতে হয়, তো সকালে আমার বেশিরভাগ মানে ছোটখাটো যা পারি করি, কিন্তু বেশিরভাগ কাজটা আমার শাশুড়ি করে। তো এরপরে যখন আমি ফিরে আসি, আমি দুপুরের মধ্যে ফিরে আসতে পারি বাসায়, তারপর থেকে আমি বাকি যেই সময়টুকু থাকে আমি রাত পর্যন্ত যতটুকু বাসার কাজ থেকে শুরু করে সবকিছু আমি করার চেষ্টা করি। আর এছাড়া দেখা যায় যে আমি আমার শাশুড়ি যেহেতু আমার জন্য খুবই সাপোর্টিভ, আমার হাজবেন্ড সাপোর্টিভ, তো আমি চেষ্টা করি যে তাদের মানে তারা পছন্দ করে তাদের ভালো লাগে এমন ছোটখাটো দু একটা কাজ করতে বা গিফট দেন বা গিফট দেওয়া হতে পারে, সেটা কোনো খাবার যেটা তারা পছন্দ করে হয়তো নিয়ে আসা। এটা আমার ছেলেমেয়েরাও আমাকে আসলে এখন বুঝে, তারা জানে তাদের মা হচ্ছে কাজ করে, সুতরাং ওরাও ওদের মতো করে আমাকে ওইভাবে ইয়ে করে। তো আমার সাপোর্টটা আসলে ফ্যামিলির প্রতি দেখা যায় আমি করি হচ্ছে ততটাই যতটা ওরা আমাকে সাপোর্ট দেয় ওই অনুযায়ী।
এক্ষেত্রে যেমন আপনি আপনার যোগ্যতা দক্ষতা অনুযায়ী আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছেন কিছু অর্থ উপার্জনের আশায়, এই ক্ষেত্রে অনেক সময় দৃশ্যমান অদৃশ্যমান কিছু কিছু চ্যালেঞ্জ তো থাকেই বটে, তাহলে সেই চ্যালেঞ্জগুলো কি?
আসলে অর্থনৈতিকভাবে যদি আমি চিন্তা করি, একজন সংসারে একজনের ইনকামে আসলে আমাদের এখন বর্তমান সময় যে অবস্থা এটা আসলে চলাটা খুব কঠিন। আর গ্রামে থাকা যতটুকু ইজি, একটা শহরে বাসা মানে ভাড়া নিয়ে থাকাটা ঠিক ততটাই খুব চ্যালেঞ্জিং। তো আমি মনে করি যে আসলে আমার এই অর্থ উপার্জনের মানে একটা ছোট্ট অংশ আমি আমার ফ্যামিলিকে দিতে পারছি। আমার হাজবেন্ড একার ইনকামে হয়তো হিমশিম খেত, তো এখানে আমাদের অনেক অনেক সমস্যা আছে। যেমন মাঝখানে করোনা গেল, তো আমার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, আমি কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা আমাদের ওই সময় বেতনটা বন্ধ করেনি, তারা আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছিল। কিন্তু আমার হাজবেন্ডের যে ইয়েটা ছিল, চাকরিটা ছিল, তো তাদের কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই মুহূর্তে আসলে ঢাকায় বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি চালানো আমার ইয়েতে খুব সমস্যা হতো। যদি না আমি ইনকাম করতাম তাহলে হয়তো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জিং হতো। তো যেহেতু আমার একটা আমি অর্থ উপার্জন করছি, তো ওই সময়টা আমি ট্যাকেল দিতে পারছি। আর এছাড়াও বর্তমানে যে অবস্থা তাতে আমাদের একজনের আয়ে সংসার চালানোটা খুবই অসম্ভব, তো এই জন্য আমরা দুইজন দুই হাত দিয়ে একসাথে কাজ করে যাচ্ছি।
আপনার অনুভূতিগুলো শুনে খুবই ভালো লাগছে যে আপনি একজন মেয়ে হয়েও অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আপনার হাজবেন্ডের পাশাপাশি আপনি পথ চলছেন, হাতে হাত রেখে পথ চলছেন, শুধুমাত্র একটি কারণ, অর্থ উপার্জন করে পরিবারকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানে অনেক মহিলা আপনাকে দেখবে, তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে?
আমার হাজবেন্ড একটা কথা বলে যে যারা নাকি দেখা যায় যে অনেক সময় আমরা অনেক শিক্ষিত হই কিন্তু অনেকের অর্থ উপার্জনের মনোভাবটা থাকে না, তো তাদেরকে বলা হয়, ও অনেক সময় দুষ্টামি করে বলে যে তাদেরকে আসলে একটা ভালো ছেলে পাওয়ার আশায় বিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়। তা আমি আসলে এটা মনে করি এটা খুবই মানে আমার জন্য খুব অপমানের একটা কথা, কারণ একটা নারী হয়ে আমি কেন একটা শোপিস হয়ে থাকবো? যদি আমার সেরকম সুযোগ থাকে তাহলে আমি কেন ইনকাম করব না? আর সবচেয়ে বড় কথা, যখন আমি নিজে থেকে ইনকাম করব তখন আমার একটা আত্মবিশ্বাস থাকে, আমার পায়ের তলায় একটা মাটি শক্ত থাকে। তো আমি সবাইকে বলবো যে যদি আপনাদের সুযোগ থাকে, আপনারা ছোটখাটো সব সময় বড় কিছু করতে হবে তা না, ছোট কিছু করেও আমাদের অনেক সময় আমাদের পায়ের নিচে একটা মাটি দাঁড় করানো যায়। তো সবার প্রতি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন। ঘরে দেখা যায় যখন আমরা আমাদের লেজি টাইমটা মানে যেই টাইমটাতে আমরা দেখা কোনো কাজে থাকলে তো আমরা এঙ্গেজ থাকি, আর যখন আমরা কোনো কাজে থাকি না তখন আমাদের মাথায় অনেক আজবাজে চিন্তা আসে, আমরা হয়তো অনেক সময় অনেক গসিপিং করি, একজন আরেকজনকে নিয়ে বিভিন্ন কথা বলি যেটা নাকি আসলে দেখা যায় যে মানে হয়তো ঠিক না। তো আমরা যখন কাজে ব্যস্ত থাকবো তখন আমাদের মধ্যে কিন্তু এইসব অলস চিন্তাগুলো আসবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সুন্দর পরামর্শ আপনি অনেকের জন্য রেখেছেন। আপনার এই কথা শুনে হয়তো বা অনেকেই আত্মবিশ্বাস নিয়ে পরিবারে সমাজে অর্থ উপার্জনের জন্য নিজেদের সুবিধা মতো কাজ তারা করতে পারবে, সেই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ
জানাচ্ছি।
রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের যুব তরঙ্গের আজকের আসরে আমার সকল যুব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বই পড়া কিভাবে শিশু কিশোরদের জীবন বদলে দেয় তা আজকে জানব। আমরা প্রত্যেকেই জানি যে বই পড়া সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস, আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু কিশোরদের মধ্যে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। আর এই বই পড়ার অভ্যাস যদি একবার গড়ে তুলতে পারা যায় তা শিশু কিশোরদের ভবিষ্যৎ জীবনের ওপর অনেক বড় গুরুত্ব বহন করতে সাহায্য করে। আসুন একবার দেখে নেওয়া যাক কি কি ভালো দিক রয়েছে এই বই পড়ার। বই পড়ার মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ এবং বাচন ভঙ্গির সঙ্গে পরিচিত হয়, তাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায় যার ফলে তাদের ভাষাগত দক্ষতা বাড়ে। অন্যদিকে বই পড়ার সময়ে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয় যার ফলে সেই বিষয়ের ওপর তাদের ভাবতে শেখায়, এর ফলে তাদের মধ্যে খুব সূক্ষ্মভাবে সৃজনশীলতা বৃদ্ধি পায়। নির্দিষ্ট গণ্ডির বাইরে তারা চিন্তা ভাবনা করার শক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা লাভ করে। তবে এই বই পড়ার সবথেকে বড় ফল হতে পারে মনোযোগ বৃদ্ধি করা। বই পড়তে এবং বুঝতে শিশু কিশোরদের মনোযোগ দিতে হয়, এতে তাদের মনের মধ্যে মনোযোগ শক্তি বৃদ্ধি পায় যা তার পরবর্তী জীবনে অনেক বড় ভূমিকা বহন করে। শিশু কিশোরদের চারিত্রিক গঠনে বই পড়ার ভূমিকা অনস্বীকার্য। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, কল্পনা শক্তি জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী। বইয়ের প্রতিটি লাইন শিশুকে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়। প্রতিটি দৃশ্য শিশু কিশোররা কল্পনা করার যে সুযোগ পায় তাতে তাদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন আসে। যে সকল শিশুরা শৈশব থেকেই বই পড়ে তাদের মধ্যে শেখার আগ্রহ, জানার আগ্রহ বৃদ্ধি পায়। আবার অন্যভাবে বলতে পারি, বইয়ের সাথে থাকলে তারা বাস্তবের সাথে দ্রুত নিজেদেরকে মানিয়ে নিতে পারে। অনেক ধরনের জীবন যাপনের কথা তারা বইতে পড়ে থাকে যার ফলে তারা মানসিকভাবে বাস্তব জ্ঞান সম্পূর্ণ হয়ে ওঠে। তাই এই শিশু কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহকে একটু একটু করে বাড়িয়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যাতে তারা পরবর্তীতে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট উচ্চারণের মধ্যে দিয়ে তাদের নিজেদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন, আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা, আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 29 সেপ্টেম্বর প্রচারিত ভক্তিগীতির আসর অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও, আর ভক্তিগীতি পরিবেশন করেছিলেন কলকাতা প্রভু যীশু গির্জার সদস্যগণ। ভিডিওটি ধারণ করেছিলেন চন্দনা রোজারিও। এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রথমেই মতামত জানাচ্ছেন অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল যশোর বাংলাদেশ থেকে। গানগুলো খুব ভালো লাগলো। এরপর বিধানচন্দ্র টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসরটি খুবই ভালো লাগলো। প্রশান্ত অধিকারী এরপর লিখছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, ভীষণ ভালো লাগলো ভক্তিগীতির এই আসর। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতি সুন্দর পরিবেশনার জন্য শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জানাই। লরেটো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসর খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশনা। তারপর জোসেফাইন মন্ডল কলকাতা থেকে লিখছেন, ভীষণ ভালো গেয়েছে সবাই। তারপর মৌসুমী সাহা এবং লক্ষণ কুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, খুব ভালো লাগলো এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং উপভোগ করেছেন। আপনাদের কাছে যে এই অনুষ্ঠান ভালো লেগেছে তার জন্য আমরা উদ্বুদ্ধ বোধ করছি এবং ভবিষ্যতেও এই রকম সুন্দর সুন্দর ভক্তিগীতি আপনাদের কাছে নিয়মিত আমরা পরিবেশন করব। আশা করছি এইভাবে আপনারা অনুষ্ঠানটির পাশে থাকবেন। এরপর বন্ধুরা, আমরা চলে আসি আমাদের পরিবেশিত 1 অক্টোবর আলাপন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর লক্ষণ কুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে এবং প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজ পরিবেশিত আলাপন। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, শ্রোতা বন্ধুদের মতামতের অনুষ্ঠান আলাপন দেখে ভীষণ ভালো লাগলো। লরেটো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, আজকের আলাপন আসর অনুষ্ঠানটি শুনলাম, খুব ভালো লাগলো পরিবেশনটি। তারপর মণি শঙ্কর লিখছেন বেলদা মেদিনীপুর থেকে, দুর্দান্ত একটি অনুষ্ঠান শুনলাম। তারপর মৃন্ময় মণ্ডল লিখছেন গাংনাপুর নদিয়া থেকে, গত সপ্তাহের বিশেষ কিছু অনুষ্ঠানের ওপর শ্রোতাদের সুচিন্তিত মতামত ও মূল্যায়নের আসর বেশ ভালো লাগলো। তারপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার জন্য, খুবই ভালো লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত আলাপন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর সেই অনুষ্ঠান প্রসঙ্গে আপনারা এই মতামত লিখে আমাদের কাছে জানাচ্ছেন। এইভাবে আপনাদের মতামত পেলে আমরা উৎসাহিত বোধ করি এবং সব থেকে বড় কথা, আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানগুলো আপনাদের কিরকম লাগছে। সে যে অনুষ্ঠানই হোক না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানের মতামত পেলে আমাদের কিন্তু অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহায়তা হয়ে থাকে। ধন্যবাদ আপনাদের। এরপর বন্ধুরা, আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান 9 অক্টোবর প্রচারিত বিশেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটির নাম ছিল শারদ চেতনা। দুর্গা পুজোকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি ছিল। আর এই অনুষ্ঠানটি দেখার পর নাজিমউদ্দিন বাড়িপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, বাহ চমৎকার অনুষ্ঠান, বিশেষ সময়ে সময় উপযোগী অনুষ্ঠান। তারপর মৃন্ময় মণ্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন, শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এরপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, সুন্দর অনুষ্ঠান, অত্যন্ত ভালো লাগলো। অনাথ বন্ধু দেবনাথ এরপর লিখছেন আলতাপোল যশোর বাংলাদেশ থেকে, বাঙালির দুর্গাপূজা নিয়ে এত সুন্দর আলাপচারিতা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর শুভজিৎ চৌধুরী লিখছেন বোলপুর বীরভূম থেকে, বাহ খুব ভালো একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সাধারণেরা যে বিষয়টিকে সাধারণত উপেক্ষা করি তার উপর আলোকপাত করেছেন, খুব ভালো লাগলো তাই। এরপর লিখছেন মনীষা সাহা দমদম কলকাতা থেকে, ভালো লাগলো অনুষ্ঠানটি। তারপর বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে, খুব সুন্দর অনুষ্ঠান, দুর্গাপুজো আমাদের প্রাণের পুজো, সেই সম্পর্কে অনুষ্ঠান সব সময় ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা গেল অনুষ্ঠানটিতে, বিশেষ করে কাশের দোলা দেখে মন ভরে গেল। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন বিশেষ অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠানের ভিডিও চিত্র এত সুন্দর ছিল যে দেখে ভীষণ ভালো লাগলো। তারপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন পুজোয় বাঙালিদের আনন্দ আর আহারের নানা পদের মুখরোচক খাবারের বিবরণ শুনে বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই যে মনে করিয়ে দিচ্ছিলেন ফুচকাওয়ালা হাত ধুয়ে থাকে কি, মোমোতে ঠিক সস দিচ্ছে তো, আরো অনেক কিছু বললেন আলাপচারিতায়। এখানে কিন্তু দেখছি দোকানে প্রচুর ভিড় হচ্ছে, তাই সকলকে একটু সতর্ক হলে ভালো হয়। এই রকম অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। এরপর ভেরোনিকা দাস লিখছেন নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে, খুবই সুন্দর আলোচনা শুনলাম। তারপর বিধানচন্দ্র সেন্নাল বালুরঘাট দিনাজপুর থেকে লিখছেন সময়োপযোগী জ্ঞানবর্ধক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন মহাষষ্ঠীর সন্ধ্যায় অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। এরপর প্রার্থনায় জীবন লিখছেন দুর্গাপুজো বাঙালি জাতির সব থেকে বড় উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সকল ভেদাভেদ ভুলে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠে মা দুর্গার এই পুজোতে। পুজো দেখতে যাওয়া মানে কিছু না কিছু কিনে তো খাবই, তবে যাই খাই না কেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রিয় খাবারগুলো যেন ভেজাল মুক্ত হয়। এরপর লিখছেন প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটি দেখে। তারপর লিখছেন সুরঞ্জিত দাস বাংলাদেশ থেকে, অসংখ্য ধন্যবাদ সময়োপযোগী বিষয় আলোচনা করার জন্য। এরপর রেবা দাস লিখছেন অনন্য সুন্দর অনুষ্ঠান। তারপর বাংলাদেশ থেকে ফারুক আহমেদ এবং গৌরমোহন দাস ও গৌতম ঘোষ এবং পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অসীমা কোয়াল ও নদিয়া তেহট্ট থেকে পরিতোষ হালদার আপনারা লিখছেন অসম্ভব ভালো লেগেছে অনুষ্ঠানটি, খুবই সুন্দর লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা ভীষণ উৎসাহ পেলাম আপনারা যে এই দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি এই রকম মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন। সর্বোপরি দুর্গাপুজোর সময় বাইরে বেরোতে ইচ্ছা করে এবং বাইরের যে খাবার দাবার তা দেখে খেতেও ইচ্ছা করে, আর সেই ক্ষেত্রে আপনারা কি সতর্কতা অবলম্বন করেছেন তা সেই কথাগুলো জানতে পেরে ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি, খুব ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতেও এই রকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন, আর এই অনুষ্ঠান দেখার জন্য এবং তারপর আপনাদের এই সুচিন্তিত মতামত আমাদের কাছে লিখে জানানোর জন্য আপনাদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর বন্ধুরা আমরা চলে আসি আজ এই আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে, প্রচারিত হয়েছিল 11 অক্টোবর মহজ্জীবন অনুষ্ঠান। টাটা সানসের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা পরলোক গমন করেন, আর সেই তাকে নিয়ে আমাদের মহজ্জীবন পরিবেশন করেছিলেন টেরেজা রোজারিও। এই অনুষ্ঠানটি দেখার পর মৃন্ময় মণ্ডল গাঙ্গাপুর নদিয়া থেকে লিখেছেন বিভিন্ন গুণের অধিকারী হওয়া সত্ত্বেও চিরকাল তিনি অনাড়ম্বর জীবনযাপন করেছেন, ভারতে স্টার্ট আপ কোম্পানির জনক বলা যায় তাকে। তাঁর ব্যক্তিগত জীবনের অনেক কথা জানতে পারলাম এই অনুষ্ঠানে, ভালো লাগলো তাই। প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে লিখছেন ভীষণ ভালো লাগলো আজকের এই মহজ্জীবন অনুষ্ঠান। এরপর ফারুক আহমেদ লিখেছেন বাংলাদেশ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই, এবং লিখে জানাচ্ছেন ভেরোনিকা দাস নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে এবং হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে। ঈশ্বর ওনার আত্মার চির শান্তি দান করুন। বন্ধুরা, খুব ভালো লাগলো যে মহজ্জীবন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তা দেখে আপনাদের ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতেও এই রকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন। আজ কিন্তু আলাপনের সময় শেষ। আজ এখানেই কিন্তু আলাপনের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে। তবে হ্যাঁ, পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে ঠিক এই রকম ভাবে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি কমেন্ট লেখা কিন্তু বন্ধ করবেন না, লিখতে থাকবেন, আর আমরা অবশ্যই চেষ্টা করব সেই মতামতগুলোকে তুলে ধরার জন্য। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন এই আশা নিয়ে আজ এই আলাপনের আসর থেকে আমি বিদায় নিলাম। নমস্কার।
রোমিওদের কাছে সাধু পলের পত্র, পাঁচ অধ্যায় ১২ থেকে ১৫ পদ। প্রিয়জনেরা, পাপ একদিন মাত্র একজন মানুষেরই দুষেই জগতের মধ্যে এসেছিল, আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবে সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলেরই মধ্যে সংক্রামিত হল। মুশির বিধান পরিবর্তিত হওয়ার আগেও তো পাপ এই জগতে বরাবরই ছিল, আর যদিও কোনো বিধান না থাকলে পাপ গণ্যই করা হয় না, তবুও দেখছি সে আমাদের সময় থেকে মুশির সময় পর্যন্ত মৃত্যু সামনে রাজত্ব করছিল। এমনকি যারা আমাদের সেই ঐশ্য আদেশ লঙ্ঘনের মতো কোনো পাপ করেনি, মৃত্যু তাদের ওপরও রাজত্ব করছিল। আসলে আদম ছিলেন তারই পূর্ব ছবি, যার আসবার কথা ছিল। কিন্তু আমাদের অপরাধ আর পরমেশ্বরের অনুগ্রহ দানের প্রভাব এই পর্যায়ে পড়ে না, কারণ সেই একজনের অপরাধ সকল মানুষের ওপর মৃত্যুকে ডেকে এনেছিল বটে, তবে তার তুলনায় পরমেশ্বরের অনুগ্রহ এবং সেই ঐশ্বদান যা সেই একজন মানুষ যীশুখ্রিস্টের অনুগ্রহেই অর্পিত, তা কিন্তু সকলের ওপর আরো অনেক বেশি করে আরো অজস্র ধারাতেই নেমে এসেছে।
ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় ইতালির এক কৃষক পরিবারে জন বস্কোর জন্ম হয়। বাল্যকালে সার্কাসের লোকেদের দেখা দেখি জন নানা ধরনের কলা কৌশল আয়ত্ত করেন। তিনি ছোট ছেলেদের জড়ো করে বালক সুলভ খেলার আয়োজন করতেন। গির্জায় যে ধর্ম উপদেশ শুনতেন তা তিনি ওই ছেলেদের সামনে পুনরাবৃত্তি করতেন। মাত্র ১৩ বছর বয়সে জন বাড়ি থেকে বেরিয়ে যান। প্রথমে এক কৃষক, পরে এক দর্জি, তারপরে এক রুটি প্রস্তুতকারক, এক জুতো নির্মাতা এবং শেষে এক ছুতোর মিস্ত্রির সাথে কাজ করেন। এভাবে কাজ করতে করতেই তুরিনের কলেজ ও সেমিনারে পড়াশোনা চালিয়ে যান, আর শেষ পর্যন্ত মাত্র ১৬ বছর বয়সে একজন পুরোহিত হন। ছেলেরা ফাদার জনকে খুব ভালোবাসত। তিনি তাদের জন্য মেলামেশার, খেলার এবং প্রার্থনার জায়গার ব্যবস্থা করতেন। প্রতিবেশীরা ছেলেদের হইচইয়ের বিরুদ্ধে অভিযোগ তুললে ফাদার জন মাঠে একটি গোশাল ঘর ভাড়া নিলেন, সেটাকে তিনি নাম দিলেন ওরাটোরি। এভাবে তিনি বেশ কয়েকটি ওরাটরি চালু করেন। তার বিশ্বাস ছিল যে প্রার্থনা এবং সাক্রামেন্ট হচ্ছে ভালো ছেলে মেয়ে তৈরি করার সেরা উপায়। ফাদার জন ডন বস্কো নামে সমধিক পরিচিত। তিনি সালেসিয়ান যাজক সম্প্রদায়টি স্থাপন করেন। এই সম্প্রদায়ের যাজকগণ বালক, কিশোর এবং যুবকদের মাঝে সেবা কাজে সাহায্য করতেন। তারা অন্যান্য দেশে গিয়েও ছেলেদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করতেন। ফাদার জন বিভিন্ন পেশার প্রশিক্ষণ স্কুলও চালু করেন, যাতে ছেলেরা ওই সকল পেশায় নিজেদের গড়ে তুলতে পারে। তিনি উপদেশমূলক অনেক পুস্তিকা লেখেন, সেগুলো তাঁর ছেলেরা ছাপিয়ে লোকেদের মধ্যে বিতরণ করত। 1868 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি 73 বছর বয়সে ফাদার জন পরলোকগমন করেন এবং 1934 খ্রিস্টাব্দে সাধু শ্রেণীভুক্ত হন।
বা অরণ্যের প্রাকৃতিক পরিবেশে যেসব প্রাণী বসবাস করে তাদের বন্য প্রাণী বলে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় যে বন্য প্রাণী সংরক্ষণের কি প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বন্য প্রাণী সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে জীবজন্তুর প্রয়োজনীয় খাদ্যের যোগান অটুট রাখা যায়। বন্য প্রাণী সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে খাদ্য শৃঙ্খল বজায় রাখা যায়। জৈব বৈচিত্র্য বজায় রাখার জন্য বন্য প্রাণী সংরক্ষণ প্রয়োজন। বন্য প্রাণী সংরক্ষণ করে পর্যটন শিল্প গড়ে তোলা যায়, যেমন চিড়িয়াখানা। দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে জীবজন্তু দেখতে আসায় দেশের বাণিজ্যিক লাভ হয় এবং বহু বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভবপর। বন্য প্রাণী সংরক্ষণের মাধ্যমে জীবজন্তু নিয়ে গবেষণা করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে যে আজ বন্য প্রাণী বিপন্ন। কেন বিপন্ন? তার প্রধান কারণ হচ্ছে অবৈধ শিকার এবং বনের যে অঞ্চল সেই অঞ্চলের হ্রাস, মানে বন কমে যাচ্ছে বা বন কেটে ফেলা হচ্ছে মানুষের উন্নয়নের জন্য। বন্য প্রাণী সংরক্ষণের বিভিন্ন উপায় আছে, যেমন বন্য প্রাণী সংরক্ষণের জন্য তাদের বাসভূমি চিহ্নিত করতে হবে, এর জন্য অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, পাখিরালয়, মৃগ উদ্যান, ব্যাঘ্র প্রকল্প, পশু উদ্যান প্রভৃতি ব্যবস্থা করতে হবে। চোরা শিকারীদের কঠোর হাতে দমন করতে হবে, তার জন্য দেশের আইনি ব্যবস্থা কঠোরতম করতে হবে। বনের মধ্যে বন্য প্রাণীদের বেঁচে থাকার জন্য যাতে উপযুক্ত মাত্রায় খাদ্য এবং জল থাকে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। বনভূমির নিকটবর্তী অংশে যাতে কলকারখানা গড়ে না ওঠে সেদিকে দেশের সরকারকে নজর দিতে হবে এবং বনের স্বাভাবিক বাস্তুতন্ত্র বজায় রাখতে হবে। আর সর্বোপরি আমাদের মতো সাধারণ মানুষের এই বন্য প্রাণী সংরক্ষণের ব্যাপারে আরো বেশি যত্নশীল হতে হবে।
আপনারা অনেকেই হয়তো একটা বিষয়ে আমার সাথে সহমত হবেন, আর সেটা হলো এই যে যখন আমরা কোনো ভাড়া বাড়িতে থাকি তখন আমরা সেই বাড়ির প্রতি বেশি যত্নশীল হই না। আমরা হয়তো এটাই ভাবি যে এই বাড়ি আমার নিজের নয়, তাহলে কেন আমি এতে আমার সময় এবং সবকিছু নষ্ট করব। অন্যদিকে যখন আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকি তখন আমরা ভাবি যে কি করে আমার এই বাড়িকে আমি আরো বেশি সুন্দর, আরো মজবুত, আরো সুগঠিত ভাবে গড়ে তুলতে পারি। ঠিক একইভাবে আমরা ভুলে যাই যে আমাদের এই শরীরটাও কিন্তু আমাদের নিজেদের বাড়ি নয়। মৃত্যুর পরবারে আমরা এই দেহকে হারাব, তারপরেও আমরা এই শরীরের প্রতি যত্নশীল হই, আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলি। আমরা ভুলে যাই যে আমাদের প্রকৃত আবাস হচ্ছে আমাদের হৃদয়ে, আমাদের আত্মা, আর সেই আত্মার প্রতি আমরা কিন্তু যত্নশীল নই। বাইবেলে মথি রচিত মঙ্গল সমাচার 16:26 লেখা আছে, সারা জগৎ লাভ করে যদি আমরা আমাদের আত্মাকে হারাই তাহলে কি বা লাভ, কোন বিনিময়ে বা আমরা আমাদের এই আত্মাকে আবার ফিরে পেতে পারি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে একটা কিংফিশার মাছ শিকার করছে এবং সে মাছ শিকার করতে সার্থক হয়েছে, কারণ সে একসাথে 4 মাছ শিকার করেছে এবং 4 মাছ সে মুখে নিয়ে খাবার চেষ্টা করছে। যত সেই মাছগুলোকে গেলার চেষ্টা করছে ততবার তার মুখ থেকে একটা করে মাছ পড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা গেল যে শুধুমাত্র 1 মাছ সে গিলতে পারল, যেটা তার সেই দিনের প্রয়োজন ছিল। ঠিক একইভাবে আমরাও কখনো কখনো দিশেহারা হয়ে পড়ি এবং আমাদের যেটা প্রয়োজন তার থেকে বেশি আমরা সঞ্চয় করে রাখি। আমরা সেটা আমাদের ভাই বোনেদের সাথে ভাগ করে নিতে ভয় পাই, পাছে ভবিষ্যতে আমাদের কম পড়ে যাবে। কিন্তু বাইবেলে লুক রচিত মঙ্গল সমাচার 12:13 যীশু আমাদের বলছেন, সাবধান, সব রকম প্রলোভনের হাত থেকে নিজেকে বাঁচাও তোমরা, কেননা অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করে না।
অনেকদিন হল কি যখন দেখতে পেলেন স্বয়ং যীশু তার দিকে এগিয়ে আসছেন, তিনি তখন বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করে। ওরই বিষয়ে আমি সেদিন বলেছিলাম, এমন একজন আমার পরে আসছেন যিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। কে তিনি আমি নিজে তখন তা জানতাম না, অথচ তাকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যই তো আমি এখানে এসেছি। এতদিন মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করেছি, এই সময়ে যখন সাক্ষী দিয়ে এই কথা বললে আমি নিজের চোখে দেখেছি পরমাত্মা এক কপোতের মতো স্বর্গ থেকে নেমে আসছে, তারপর তিনি ওর উপর অধিষ্ঠিত হলেন। আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখন জানতাম না, কিন্তু মানুষকে জলে অবগাহন করে দীক্ষা স্নাত করার জন্যই তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি আমাকে বলেই দিয়েছিলেন, তুমি যার উপর পরমাত্মাকে নেমে আসতে দেখবে আর অধিষ্ঠান করতে দেখবে, সেই তো মানুষকে পবিত্র আত্মার অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করবে। আর আমি তেমনটি তো দেখিয়েছি আর এখনই সাক্ষীও দিচ্ছি যে উনি সেই ঈশ্বর পুত্র। প্রভুর বাণী।
নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময় ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে। আর এই জৈব বৈচিত্র্যের বিনাশ চোখে পড়ে। জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ বেশ কয়েকটি আছে। প্রথমেই বলতে হচ্ছে, জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যাধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে। প্রত্যেক প্রাণীর বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার, যেমন বনাঞ্চল কেটে কৃষি জমির সম্প্রসারণ, আবাসন প্রকল্প তৈরি, কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বন্য প্রাণীর সংহার। বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিং প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা বিলুপ্ত প্রায় বলে গণ্য হচ্ছে। একই কারণে ডোডো পাখি, পর্যটক পায়রা, সমুদ্রগাভী ইত্যাদি প্রাণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল পরিকল্পনাবিহীন উন্নয়ন। যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে, যেগুলির পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি। ফলে এই সব পরিকল্পনা রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে, আদিবাসীরা বাস্তু ভিটে হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বিভিন্ন প্রকারের দূষণ। বেশ কিছু প্রজাতি নির্দিষ্ট প্রকারের আবহাওয়া অথবা জল, বায়ু বা মৃত্তিকা দূষণের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ, বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রভূত পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড বায়ু দূষণের ফলে পোল্যান্ডের একটি জাতীয় উদ্যানে একবার 43টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণও হল প্রকৃতির দূষণ। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 30 বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে, যার ফলে পৃথিবীর
25% জীব বিলুপ্ত হতে পারে। নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময় ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে। আর এই জৈব বৈচিত্র্যের বিনাশ চোখে পড়ে। জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ বেশ কয়েকটি আছে। প্রথমেই বলতে হচ্ছে, জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যাধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে। প্রত্যেক প্রাণীর বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার। যেমন বনাঞ্চল কেটে কৃষি জমির সম্প্রসারণ, আবাসন প্রকল্প তৈরি, কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বন্য প্রাণীর সংহার। বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিং প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা বিলুপ্ত প্রায় বলে গণ্য হচ্ছে। একই কারণে ডোডো পাখি, পর্যটক পায়রা, সমুদ্র গাভী ইত্যাদি প্রাণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল পরিকল্পনাবিহীন উন্নয়ন। যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে, যেগুলির পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি। ফলে এইসব পরিকল্পনা রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে, আদিবাসীরা বাস্তু ভিটে হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বিভিন্ন প্রকারের দূষণ। বেশ কিছু প্রজাতি নির্দিষ্ট প্রকারের আবহাওয়া অথবা জল, বায়ু বা মৃত্তিকা দূষণের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ, বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রভূত পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড বায়ু দূষণের ফলে পোল্যান্ডের একটি জাতীয় উদ্যানে একবার 43টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণও হল প্রকৃতির দূষণ। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 30 বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে, যার ফলে পৃথিবীর 25% জীব বিলুপ্ত হতে পারে।
রোমিওদের কাছে পেরিদুত পলের ধর্মপত্র হতে পাঠ, 14:11-14 তাছাড়া এখন কোন সময় সে কথা তোমাদের তো জানাই আছে। এখন তো তোমাদের ঘুম থেকে জেগে ওঠারই সময়, কেননা সে যেদিন আমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে আমাদের পরিত্রাণের সময় এখন কাছেই এসে গেছে। রাত্রি অনেকটা এগিয়ে গেছে, দিন শুরু হতে আর দেরি নেই। কাজেই এসো, আমরা এখন অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি, এসো এখন পরিধান করি আলোকের রণসজ্জা। প্রকাশ্য দেবালোকে যেমন চলাফেরা শোভা পায়, আমরা যেন সেই মতোই চলি, অর্থাৎ বেসামাল, বোচ উৎসব বা মাতলামি, যৌন দোরাচার বা উচ্ছৃঙ্খলতা, বিবাদ বা ঈর্ষা, এসব যেন না করি। এখন তোমরা বরং নববেশ রূপে পরিধান করো স্বয়ং যীশুখ্রিস্টকে। তোমাদের নিম্নতর স্বভাবটার চিন্তায়, তার কামনা বাসনা পরিত্যক্ত করার চিন্তায় তোমরা এখন আর মন দিও না।
বন্ধুরা, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বহু পুরনো রাজবাড়িগুলোর দেখার মজাই আলাদা। শুধু মজা নয়, এ থেকে আমরা জ্ঞান আহরণ করি। চলুন না একটু ঘুরে দেখা যাক পুঠিয়ার রাজবাড়ির কিছু দৃশ্য। রাজশাহী বিভাগে যুগের পর যুগ ধরে পুঠিয়ার রাজবাড়ি অন্যতম প্রাচীন এক ঐতিহ্য বহন করে চলছে। 17th শতকে সম্রাট আকবরের সময়কালে পুঠিয়ার রাজবাড়ির বংশের উদ্ভব হয়। তবে মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা নীলাম্বর পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। কালের বিবর্তনে 1895 খ্রিস্টাব্দে মহারানী হেমন্ত কুমারী দেবীর সময়কালে অত্যন্ত নান্দনিকভাবে ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে বিশালাকার বর্তমান দ্বিতল এ রাজবাড়িটি নির্মাণ করা হয়। রাজবাড়িতে প্রবেশের প্রারম্ভেই অর্থাৎ ভবনের একান্ত সম্মুখ দিকের স্তম্ভগুলো বিভিন্ন অলঙ্করণ, কাঠের কারুকার্য, দেয়ালের কাজ, দরজা এবং জানালায় কারুকাখচিত সুনিপুণ লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে চলছে। এছাড়াও রয়েছে পোড়ামাটি ফলকেরও কাজ। চমৎকার কাঠের এবং লোহার সংমিশ্রণে তৈরি এই জমিদার বাড়িটির মধ্যে রয়েছে ঠান্ডা শীতল স্পর্শের ছোঁয়া। রাজবাড়ির ভিতরে প্রবেশ করলেই শীতল ঠান্ডা একটুখানি নির্মল স্পর্শ শরীরকে যেন দোলা দিয়ে যায়। এ বাড়ির বিভিন্ন তলার কক্ষে রয়েছে প্রাচীনতম বাঁধাই করা নামসহ অনেক ছবি, রয়েছে রাজকর্মের ব্যবহৃত কিছু আসবাবপত্রও। রাজবাড়ির চারপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য জলাশয় থেকে পুকুরে রূপান্তরিত করা হয়েছে, যা কিনা শ্যামসুন্দর দিঘি নামে পরিচিত। এছাড়া যেতে যেতে চোখে পড়ে রানীর অন্দরমহল, রানীঘাট, যেখানে রানী তার সখীদের নিয়ে স্নানের জন্য অনেকটা সময় ব্যয় করতেন। রাজপ্রাসাদের পূর্ব অঙ্গনে বড় গোবিন্দ মন্দির অবস্থিত, যেখানে আজও বিভিন্ন পর্বোৎসবে হাজারো মানুষের ভিড় জমে। এ মন্দিরকে দেখাশোনা করার জন্য রয়েছে একজন পুরোহিত। চলুন না তার কাছ থেকে জেনে নেই এই মন্দির সম্বন্ধে কিছু কথা।
1616 খ্রিস্টাব্দে নির্মাণ। হ্যাঁ, এটি হরিণ শিকার করছে, বাঘ শিকার করতেছে। হ্যাঁ, আর এটা হলো বৃন্দাবনের কাহিনী, বৃন্দাবন বস্ত্রহরণ যেটা বলে, এটা কালিয়ানাগ। আর এটা রথ চলতেছে, এদের শিব দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কালী, এদের এটা পাবেন দশ মাথা রাবণ রাম যুদ্ধ হচ্ছে, রামের ভক্ত হনুমান রাবণের ভক্ত রাক্ষস, এই যুদ্ধটা হয়েছিল শ্রীলঙ্কা লঙ্কাকাণ্ড। এইটা হল নৌকাবিলাস, কৃষ্ণ মাঝে সেজে ছদ্মবেশে যেমন রাধারানী একটু আমি নৌকা দাঁড়িয়ে, এটা বলরাম জগন্নাথ সুভদ্রা, এটা বাইরে রথ দেখলেন না, আমার ভিতরে বিগ্রহ আছে। হ্যাঁ, এইটা হবে বৃন্দাবনের কাহিনী, এটা বৃন্দাবনের সুখসারী পাখি কৃষ্ণ বসে আছে বরাবরি ভিক্ষে চাচ্ছে, এটা বৌদ্ধদেব, এটা মহাভারতের কাহিনী, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল অর্জুনের সাথে হয়েছে। এটা পাবেন বৃন্দাবন থেকে মথুরা কৃষ্ণের জন্মস্থান, কৃষ্ণ কদম গাছের ডালে ওর প্রিয় ভক্ত হইল গাবি। এটা হইল বকাসুর বধ, মানুষ গিলে গিলে খায়, হ্যাঁ কৃষ্ণ ঠুঁট ধরে মানুষ বাই করে নিচ্ছে। এটা নন্দঘোষ, যত দোষ নন্দঘোষ বলে না, গাবি দুয়াচ্ছে ছানা ক্ষীর দুধ যা লাগবে সরবরাহ করবে। এই ভাণ্ডর ভিতরে আছে আপনার ঘোল, ঘোলে থেকে হবে নুনি বা মাখনে যে প্যাকে দিয়ে টানতে সেইভাবে, হ্যাঁ এই কৃষ্ণ খাওয়ার জন্য বসে আছে ননি খাওয়ার জন্য। এইটা অষ্টম গর্ভে, মানে সপ্তম গর্ভপর্যন্ত যেগুলো হয়েছে আসাদ্দি মারি ফেলিস আর মামা কংস, আর অষ্টম গর্ভে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করে তখন বলি বিষ খায় মারো পতনের এক কোষী বলে, পতনের এক কোষে তো আমি বিষ মাখায় দেখা হচ্ছে, পতনের এক কোষী পরিয়ে মারা গেছে, কৃষ্ণ তো মরবে না, ওই যে ওর মা কোলে তুলে নিচ্ছে। এই দেখেন এখানে মুন্ডুটা কে হাতল মারি ভাঙছে, এটা দোল খাওয়াচ্ছে, এইটা হলো বৃন্দাবনের রথ, এটা দুর্গারই এক রূপ। এটা এটা বৃন্দাবনের অহর কীর্তন হচ্ছে এই পার থেকে এই পার পর্যন্ত, আর এই ভঙ্গ জায়গাটা এদিকে একাত্তরে পাক বাহিনী আপনার ককটেল মারছিল দুটিয়া ফাইটে ফাইটে বাবা পড়ে গেল। এই
বন্ধুরা, বর্তমানে কেন্দ্রস্থিত গোবিন্দ মন্দিরটি ব্যতীত চারপাশে অবশিষ্ট মন্দিরগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন্দ্রস্থিত গোবিন্দ মন্দিরের গুরুত্ব বিবেচনায় এই অঙ্গনটি গোবিন্দ বাড়ি নামেও পরিচিত। প্রায় ১৩.৩০ মিটার বর্গাকার ও ১ মিটার উঁচু বেদির উপর মন্দিরটি প্রতিষ্ঠিত। বন্ধুরা, কালের বিবর্তনে এমন অনেক প্রাচীনতম ঐতিহ্যগুলো হারিয়ে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের মানসপটে রেখে যায় হারিয়ে যাওয়া অনেক শিল্প কারুকার্য এবং চমৎকার নির্মাণ শৈলীর পরিচয়, যা অত্যন্ত নিখুঁত এবং দক্ষতার পরিচয় বহন করে, আর সে পরিচয় আমরা বহন এবং হৃদয়ে ধারণ করব যুগে যুগান্তরের ইতিহাস হিসেবে।
যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে এসেছিলেন তারা সেই সময় বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেল যুগেলে পেয়েছে। তারা এই কথাও বলছিলেন, ও তো অপদূত রাজের শক্তিতে অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। তাই যিশু তাদের কাছে রেখে উপমা ছলে বললেন, শয়তান শয়তানকে কি করেই বা তাড়াতে পারে? কোন রাজ্য যদি বিবাদী বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি ভাবে কোন পরিবার যদি বিবাদে বিভক্ত হয় তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনি ভাবে শয়তান যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেই বিবাদে বিভক্ত হয় তবে সেও টিকে থাকতে পারবে না, তাহলে সেখানেই তার শেষ হবে। কেউ তো বলবান কোন লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না যদি না সে প্রথমে সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরে সে পারে তার বাড়ির সবকিছু লুট করে নিতে। আমি তোমাদের সত্যি বলছি, মানুষের সব কিছুর ক্ষমা আছে। সে যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে, তার সব কিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে সে কখনো ক্ষমা পেতেই পারে না, কোনো কালেই না। সে ছিল পাপি, পাপি হয়ে রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলছিলেন তাকে অপবিত্র আত্মায় পেয়েছে।
আরোগ্যদাতা যিশুর চারপাশে রুগ্ন পীড়িত লোকের প্রচণ্ড ভিড়। মার্ক রচিত মঙ্গল সমাচার 3:7-12। যিশু শিষ্যদের সঙ্গে সাগরের ধারে চলে এলেন। গ্যালিলিয়ার অনেক লোকও তাঁর সঙ্গে সেখানে এল। তাছাড়া যিশু যা কিছু করেছেন তাই শুনে আরো অনেক অনেক লোক জুদিয়া থেকে, জেরুসালেম থেকে, ইদুমেয়া আর জর্ডন নদীর ওপারে দেশ থেকে এবং তুরস্ক ও সিদন অঞ্চল থেকে সেখানে তার কাছে আসতে লাগল। তাই তিনি শিষ্যদের বললেন যে তার জন্য তারা যেন একটি নৌকার ব্যবস্থা করেন, যাতে তিনি এই ভিড়ের চাপে পিষে না যান। আসলে তিনি এত লোককে সারিয়ে তুলেছিলেন যে তাদের নানা অসুখ বিসুখ ছিল, তারা সকলেই তাকে স্পর্শ করার জন্যে তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ছিল। এমনকি অপবিত্র যত বিদেহী আত্মায় পাওয়া লোকেরা তাকে দেখলেই তার পায়ে লুটিয়ে পড়ত। সেই সব অপবিত্র আত্মা চিৎকার করে বলত, আপনি ঈশ্বরের পুত্র। তিনি কিন্তু দৃঢ়ভাবেই তাদের নিষেধ করে বলে দিতেন, তারা যেন অন্যের কাছে তার পরিচয় প্রকাশ না করে। এই হল প্রভুর বাণী।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে বাংলার সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বাংলার সংস্কৃতি অনুষ্ঠানটি আজকে আমরা সাজিয়েছি নান্দনিক রূপে। আজকে আমরা আছি গাঢ় সম্প্রদায়ের একটি পরিবারের মধ্যে, যে পরিবার থেকে আজকে আমরা জানব বিলুপ্তি হওয়ার পথে একটি খাবারের পরিবেশনা, খাবারটি কিভাবে প্রস্তুত হয়, সেই খাবারটি আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের দাদা জলেন দালবত, যে খাবারটি সত্যি ঐতিহ্যের মধ্যে পড়ে কিন্তু বিলুপ্তি প্রায়। এই খাদ্যটির নাম হল ব্রেঙা, এবং এই খাবারের যে প্রস্তুতি, কিভাবে তৈরি করতে হয়, বিশেষত্ব কি, সেটা আমরা জেনে নিব জলেন দাদার কাছ থেকে।
আসলে যে ঐতিহ্যবাহী খাবার আমাদের ব্রেঙা, এই ব্রেঙা মূলত পুরুষরাই করে থাকে। আমাদের আদিকালের যেগুলো দাদা দাদি আচমি তারা ছিল সাংসারিক, সে অনুপাতে হলো বিভিন্ন অনুষ্ঠানিতে পূজা পার্বণে এই ব্রেঙাটা করা হতো, প্লাস হলো আমরা পরিবারেও এটা করা হতো। কিন্তু আধুনিক কালের বিভিন্ন প্রযুক্তির মধ্যে দিয়ে খাবার বর্তমান সেটা বিলুপ্তির পথে, কিন্তু বর্তমানে অনেক পরিবারে এখনো আছে, যেটা আমরা তুলে ধরছি এখন। এখানে আছে মুরগির মাংস, তারপর পেঁয়াজ মরিচ, তারপরে আমরা লবণ দিব। মাংস আছে এখানে, মুরগির মাংস, তার মধ্যে মুরগির মাংসের কলিজা আছে এখানে, মরিচ আছে, পেঁয়াজ আছে, তারপরে হলো লবণ আছে। এই দিয়ে তৈরি হয় হলো ব্রেঙা। ব্রেঙা আমরা এটা প্রথমে এটা মাখাবো, এটা তেল লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু পেঁয়াজ মরিচ এবং মাংস দিয়ে আমরা লবণ দিয়ে মাখাবো। তারপর আমরা হলো চুঙা, যেটা বাঁশ দিয়ে তৈরি, সেখানে আমরা এখন ভরব। তো আমাদের মাখানো শেষ, এখন আমরা চুঙায় ভরছি। তো এটা আমরা তৈরি করলাম এইভাবে, তারপর এটা খোলা রাখা যাবে না, কারণ সিদ্ধ হওয়ার জন্য আমাদের ঢাকনার প্রয়োজন রয়েছে। সেই ঢাকনা স্বরূপ হয়ে আমরা কলা পাতা দিয়ে এটা আমরা চিপি, যেটা কি যেন বলে মুখা, সেই মুখা আমরা দিয়ে দিব, যেন ওখান থেকে কোনো বায়ু বের না হতে পারে, বাতাস যেন বের না হয়, তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমরা এটা চিপি দিয়ে, কলার পাতা দিয়ে আমরা চিপি তৈরি করছি। তাহলে আমাদের এই শুরু প্রথমের দিকটা যেটা আমরা যেভাবে তৈরি করি সেটা আমরা সমাপ্ত করেছি। এখন কিভাবে রান্না করেন এটা আমরা আপনারা দেখেন। এখন আমরা চুলায় নিয়ে যাব এটা। যাই হোক, আমরা আগুনের যেটা বলা হয় আমাদের আংড়া না, অনেক যথেষ্ট পরিমাণে আগুনের আংড়া আছে এখানে, যেটা আমাদের এই খাবার সিদ্ধ হবে এখানে। তারপর কিছু আগুন দেওয়া হবে, লাকড়ি দেওয়া হবে, তখন হলো আরো সেখানে আগুন অনেক জ্বলবে। তারপরে এটা হলো সুন্দর করে একটা রেসিপি তরকারি হয়ে যাবে আমাদের এই ব্রেঙা। যাই হোক, এখন আমাদের এটা খাবার উপযোগী, তো আমরা এখন এটা পরিবেশন করতে পারি এবং খেতে পারি সবাই।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন রন্ধন প্রণালীর ব্রেঙ্গা নামের যে খাবারটি তৈরি হচ্ছিল সেটা কিন্তু আমাদের সামনে এখন খাবারের উপযুক্ত। আপনারও ইচ্ছা করলে আপনাদের বাসায় বাড়িতে এভাবে রান্না করে ঐতিহ্যবাহী খাবারের কিছুটা স্বাদ আপনারা নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
পুনরুত্থিত যিশুর দর্শন দান, মার্ক 16 অধ্যায় 15-18 পদ। এরপর তিনি তাদের বললেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। যে বিশ্বাস করবে আর দীক্ষা স্নাত হবে সে পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে না সে কিন্তু শাস্তি পাবে। যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এই সব অলৌকিক ঘটনা। তারা আমার নামে অপদূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলবে আর মারাত্মক বিষ খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা রোগীদের উপর হাত রাখলেই রোগীরা ভালো হয়ে উঠবে। প্রভুর বাণী, ধন্য পরমেশ্বর।
হোক বা সপ্তাহ অন্তে বাঙালির অন্যতম গন্তব্য শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেন সারা বছর। কেউ আসেন বিচিত্র সব গাছপালা দেখতে, আবার উদ্ভিদ বিদ্যা নিয়ে গবেষণা করেন যারা, তাদের কাছেও খুব প্রিয় জায়গা এই উদ্যান। কিন্তু জানেন কি, বিশ্বের সবচেয়ে পুরনো বটগাছ রয়েছে এই উদ্যানটিতে। বোটানিক্যাল গার্ডেনে আছে শাল, শিমুল, সেগুন, বট, অশ্বত্থ, মেহগনি, লবঙ্গ, জায়ফল সহ আরো নানা রকমের গাছগাছালি। তবে এই উদ্যানের প্রধান আকর্ষণ 250 বছরেরও বেশি পুরনো বিশাল মহাবটবৃক্ষ। এই বটগাছ প্রায় 5 একর জায়গা জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছে, শত শত ঝুড়ি নিয়েও এখনও সে যথেষ্ট প্রাণবন্ত। রানী ভিক্টোরিয়ার শাসনকালে এই উদ্যানটির নাম রাখা হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ভারত স্বাধীন হওয়ার পর 1963 সালে এই উদ্যানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। 2009 সালে আবার এই উদ্যানটির নাম পরিবর্তন করে কিংবদন্তি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে এর নাম রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। তবে এখন এই উদ্যানটি ভারত সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। 1787 সালে উদ্যানের সূচনা হয় 310 একর জমি নিয়ে। পরে 40 একর জমি, যা কিট সাহেবের সম্পত্তি ছিল, পরে তা দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। এই জমিতে এখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে। 18 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিউ গার্ডেন্স ছিল মাত্র 11 একর জমি নিয়ে। কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়ে বহু বছর ধরে। তবে সম্প্রতি বিশ্বের বিশালতম বটগাছের তকমা পেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি বটগাছ।
এবার থেকে তাই শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছটি হারাল বিশ্বের বৃহত্তম বটগাছের তকমা। ১৯৪৮ সালে শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সের বিখ্যাত বটগাছটি জায়গা করে নিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। সেই থেকে ২৫০ বছরের পুরনো এই গাছটি বিশ্বের বিশালতম বটগাছ হিসেবে পরিচিত ছিল সারা বিশ্বের মানুষের কাছে। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী শিবপুরের বটগাছের শাখার সংখ্যা অনন্তপুরের বটগাছের শাখার সংখ্যার থেকে অনেক বেশি। তাই বিষয়টি মেনে নেওয়ার আগে কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ দল অনন্তপুরে যাবেন ওই বটবৃক্ষের আকার এবং আয়তন খতিয়ে দেখার জন্য। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছের শাখা প্রায় ৫০,০০০এরও বেশি। অন্ধ্রপ্রদেশের গাছের শাখা তুলনামূলকভাবে অনেকটাই কম। প্রসঙ্গত পুরো ব্যাপারটি দেখার জন্য উদ্যানের বিজ্ঞানীদের প্রতিনিধি দল অনন্তপুরে যাবেন সবদিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে সেরার তকমা ফিরিয়ে আনার জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। তাই কলকাতার চিঠির এই আসরে আমরাও আশাবাদী যে কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি আবার তার স্বমহিমায় ফিরে আসবে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহিলা অঙ্গন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমাদের এই মহিলা অঙ্গন অনুষ্ঠানে রয়েছেন
আমি প্রিয় স্কলাস্টিকা বিশ্বাস, বর্তমানে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষিকা।
বন্ধুরা, বর্তমান সময়ে বা বর্তমান যুগে আমাদের সমাজে, আমাদের পরিবারে অর্থনৈতিক উন্নয়নের জন্য নারীরা বেশ এগিয়ে। আজকে আমরা সেই বিষয়েই জানব আমাদের পিয়া স্কলাস্টিকা বিশ্বাসের কাছ থেকে, তিনি একজন নারী হয়েও অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পরিবারকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন। দিদি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ সিস্টার। আসলে আমি খুব ছোট থেকেই আমার এই জার্নিটা শুরু, তখন অর্থনৈতিক মানে কোনো চাহিদা বা আমাকে ইনকাম করতে হবে এমন ভাবটা আমার ছিল না। তো খুব ছোট থেকে আমার মায়ের উৎসাহে, মা সবসময় চাইতো আমি কিছু একটা করি, তো মায়ের উৎসাহেই আমার পথ চলা শুরু। আমি প্রথমে আশেপাশের যে কিছু শিশু ছিল, বাচ্চা ছিল, স্কুলে পড়ত, তো আমি তখন নাইন টেনে পড়ি, তখন থেকে ওদেরকে আমি পড়াতাম, পড়িয়ে যা আর কি সামান্য যাই দিত, তো ওটা দিয়েই আর কি আমার যাত্রা শুরু। এরপরে আমি যখন অনার্সে ভর্তি হই, এরপরে হোস্টেলে ছিলাম তো ওই সময় আর কিছু হয়নি, অনার্সে যখন আমি আবার ভর্তি হই তখন থেকে আমি বাইরে বাইরে গিয়ে টিউশনি করাতাম। তো স্বাভাবিকভাবেই তখন খরচটাও বেশি, আমার বাবা ছিল একলা ইনকাম, তো আমার ভাই আমি দুজনেই পড়াশোনা করতাম, তো সেই ইনকাম থেকে মানে দিয়ে হয়তো আমাদেরকে টানাটানি করে একটু চলতে কষ্ট হতো। তো তখন আমি তিন চারটা টিউশনি করতাম, করে যা পেতাম তা দিয়ে আমার হাত খরচটা আমি চালাতাম, বাবা আমাকে বাকি সব খরচই দিত। মানে আমার ফ্যামিলিতে তখন যে মানে আমার ইনকাম করাটা জরুরি ছিল তা না, কিন্তু নিজের হাত খরচটুকু চালানোর জন্য আমার তখন থেকেই শুরু। আর এরপর হচ্ছে এখন তো আমি পুরোদমেই একজন নিজে থেকেই ইনকাম করছি।
এই যে সেই প্রাথমিক অবস্থা থেকেই আপনি ক্ষুদ্র স্বল্প পরিসরে অর্থ উপার্জনের মধ্য দিয়ে আপনার পরিবারকে সাহায্য করেছেন বা আপনি আপনার হাত খরচের কিছু অর্থ আপনি উপার্জন করেছেন, কিন্তু এই বর্তমান সময়ে বিবাহিত জীবনের পরে আপনি যখন সেন্ট গ্রেগরি স্কুলে এসেছেন, এখান থেকে আপনার কিছু অর্থ উপার্জন হচ্ছে, তাহলে এই দিক থেকে আপনার পরিবারের সাপোর্টটা আপনি কিভাবে পেয়েছেন?
আমার প্রথমত আমার মা তো বলেছি প্রথম থেকে যে আমার মা প্রথম থেকেই চাইতো আমি কিছু একটা করি, তো আমার বাবা মার দুজনের সাপোর্ট ছিল। আর পরবর্তীতে বিয়ের পরে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, তারা খুবই সাপোর্টিভ। তারা যদি সাপোর্ট না করত আসলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না, এটা সত্যি কথা। আমার দুটো ছেলে মেয়ে আছে, তো সবাইকে নিয়ে আমি আমার পুরো ফ্যামিলির সাপোর্টেই এই পর্যন্ত আছি। আমার হাজবেন্ড প্রথম থেকেই চাইতো যে আমি কিছু একটা করি, তো যখন আমি সেন্ট গ্রেগরি স্কুলের বিজ্ঞপ্তিটা দেখি, তখন আমি গ্রামে থাকতাম,
তো হুট করে ও গ্রাম থেকেই ওর অফিসে যাতায়াত করতো। তো যখন আমার চাকরি মানে যদি আমি বাইরে চেষ্টা করি তার মানে আমাকে ঢাকা চলে আসতে হবে, তো তখন আমাদের বিভিন্ন প্রশ্ন আসে যে কিভাবে কি করব। তো যাই হোক আমার হাজবেন্ড বলল যে না ঠিক আছে তুমি ট্রাই করো, পরেরটা আমরা দেখব। তো পরে আসলে চাকরিটা হয়েও গেল এবং ও আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, এই পর্যন্ত আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, আর তাদের সাপোর্টে আমার মা বাবা আমার ফ্যামিলির সাপোর্টে আমি হয়তো এই পর্যন্ত আর কি কাজ করতে পারছি।
আপনি বলছেন যে আপনার শাশুড়ি আপনার হাজবেন্ড আপনাকে খুব সাপোর্ট করছে বা করেছে বা করে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনার দিক থেকে আপনি কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি?
আসলে আমি ঘরে বাইরে দুই দিকে এখন মানে কাজ করছি, আমার দিক থেকে আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, হয়তো পুরোপুরি 100% দিতে পারি না, তো আমি আমার চেষ্টাটা করি। সকালে দেখা যায় আমাকে অনেক সকালে স্কুলে যেতে হয়, তো সকালে আমার বেশিরভাগ মানে ছোটখাটো যা পারি করি কিন্তু বেশিরভাগ কাজটা আমার শাশুড়ি করে। তো এরপরে যখন আমি ফিরে আসি আমি দুপুরের মধ্যেই ফিরে আসতে পারি বাসায়, তারপর থেকে আমি বাকি যেই সময়টুকু থাকে আমি রাত পর্যন্ত যতটুকু বাসার কাজ থেকে শুরু করে সবকিছু আমি করার চেষ্টা করি। আর এছাড়া দেখা যায় যে আমি আমার শাশুড়ি যেহেতু আমার জন্য খুবই সাপোর্টিভ, আমার হাজবেন্ড সাপোর্টিভ, তো আমি চেষ্টা করি যে তাদের মানে তারা পছন্দ করে তাদের ভালো লাগে এমন ছোটখাটো দু একটা কাজ করতে বা গিফট দেন বা গিফট দেওয়া হতে পারে, সেটা কোনো খাবার যেটা তারা পছন্দ করে হয়তো নিয়ে আসা। এটা আমার ছেলেমেয়েরাও আমাকে আসলে এখন বুঝে, তারা জানে তাদের মা হচ্ছে কাজ করে, সুতরাং ওরাও ওদের মতো করে আমাকে ওইভাবে ইয়ে করে। তো আমার সাপোর্টটা আসলে ফ্যামিলির প্রতি দেখা যায় আমি করি হচ্ছে ততটাই যতটা ওরা আমাকে সাপোর্ট দেয় ওই অনুযায়ী।
এক্ষেত্রে যেমন আপনি আপনার যোগ্যতা দক্ষতা অনুযায়ী আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছেন কিছু অর্থ উপার্জনের আশায়, এই ক্ষেত্রে অনেক সময় দৃশ্যমান অদৃশ্যমান কিছু কিছু চ্যালেঞ্জ তো থাকেই বটে, তাহলে সেই চ্যালেঞ্জগুলো কি?
আসলে অর্থনৈতিকভাবে যদি আমি চিন্তা করি, একজন সংসারে একজনের ইনকামে আসলে আমাদের এখন বর্তমান সময় যে অবস্থা এটা আসলে চলাটা খুব কঠিন। আর গ্রামে থাকা যতটুকু ইজি একটা শহরে বাসা মানে ভাড়া নিয়ে থাকাটা ঠিক ততটাই খুব চ্যালেঞ্জিং। তো আমি মনে করি যে আসলে আমার এই অর্থ উপার্জনের মানে একটা ছোট্ট অংশ আমি আমার ফ্যামিলিকে দিতে পারছি, আমার হাজবেন্ড একার ইনকামে হয়তো হিমশিম খেত। তো এখানে আমাদের অনেক অনেক সমস্যা আছে, যেমন মাঝখানে করোনা গেল, তো আমার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ আমি কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা আমাদের ওই সময় বেতনটা বন্ধ করেনি, তারা আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছিল। কিন্তু আমার হাজবেন্ডের যে ইয়েটা ছিল চাকরিটা ছিল তো তাদের কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই মুহূর্তে আসলে ঢাকায় বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি চালানো আমার ইয়েতে খুব সমস্যা হতো, যদি না আমি ইনকাম করতাম তাহলে হয়তো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জিং হতো। তো যেহেতু আমার একটা আমি অর্থ উপার্জন করছি তো ওই সময়টা আমি ট্যাকেল দিতে পারছি, আর এছাড়াও বর্তমানে যে অবস্থা তাতে আমাদের একজনের আয়ে সংসার চালানোটা খুবই অসম্ভব। তো এই জন্য আমরা দুইজন দুই হাত দিয়ে একসাথে কাজ করে যাচ্ছি।
আপনার অনুভূতিগুলো শুনে খুবই ভালো লাগছে যে আপনি একজন মেয়ে হয়েও অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আপনার হাজবেন্ডের পাশাপাশি আপনি পথ চলছেন, হাতে হাত রেখে পথ চলছেন, শুধুমাত্র একটি কারণ অর্থ উপার্জন করে পরিবারকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানে অনেক মহিলা আপনাকে দেখবে, তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে?
আমার হাজবেন্ড একটা কথা বলে যে যারা নাকি দেখা যায় যে অনেক সময় আমরা অনেক শিক্ষিত হই কিন্তু অনেকের অর্থ উপার্জনের মনোভাবটা থাকে না, তো তাদেরকে বলা হয় অনেক সময় দুষ্টামি করে বলে যে তাদেরকে আসলে একটা ভালো ছেলে পাওয়ার আশায় বিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়। তা আমি আসলে এটা মনে করি এটা খুবই মানে আমার জন্য খুব অপমানের একটা কথা, কারণ একটা নারী হয়ে আমি কেন একটা শোপিস হয়ে থাকবো? যদি আমার সেরকম সুযোগ থাকে তাহলে আমি কেন ইনকাম করব না? আর সবচেয়ে বড় কথা, যখন আমি নিজে থেকে ইনকাম করব তখন আমার একটা আত্মবিশ্বাস থাকে, আমার পায়ের তলায় একটা মাটি শক্ত থাকে। তো আমি সবাইকে বলবো যে যদি আপনাদের সুযোগ থাকে, আপনারা ছোটখাটো সব সময় বড় কিছু করতে হবে তা না, ছোট কিছু করেও আমাদের অনেক সময় আমাদের পায়ের নিচে একটা মাটি দাঁড় করানো যায়। তো সবার প্রতি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন। ঘরে দেখা যায় যখন আমরা আমাদের লেজি টাইমটা, মানে যেই টাইমটাতে আমরা দেখা কোনো কাজে থাকলে তো আমরা এঙ্গেজ থাকি, আর যখন আমরা কোনো কাজে থাকি না তখন আমাদের মাথায় অনেক আজবাজে চিন্তা আসে, আমরা হয়তো অনেক সময় অনেক গসিপিং করি, একজন আরেকজনকে নিয়ে বিভিন্ন কথা বলি যেটা নাকি আসলে দেখা যায় যে মানে হয়তো ঠিক না। তো আমরা যখন কাজে ব্যস্ত থাকবো তখন আমাদের মধ্যে কিন্তু এইসব অলস চিন্তাগুলো আসবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সুন্দর পরামর্শ আপনি অনেকের জন্য রেখেছেন। আপনার এই কথা শুনে হয়তোবা অনেকেই আত্মবিশ্বাস নিয়ে পরিবারে, সমাজে অর্থ উপার্জনের জন্য নিজেদের সুবিধা মতো কাজ তারা করতে পারবে, সেই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ
জানাচ্ছি।
রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের যুব তরঙ্গের আজকের আসরে আমার সকল যুব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বই পড়া কিভাবে শিশু কিশোরদের জীবন বদলে দেয় তা আজকে জানব। আমরা প্রত্যেকেই জানি যে বই পড়া সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস, আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু কিশোরদের মধ্যে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। আর এই বই পড়ার অভ্যাস যদি একবার গড়ে তুলতে পারা যায় তা শিশু কিশোরদের ভবিষ্যৎ জীবনের ওপর অনেক বড় গুরুত্ব বহন করতে সাহায্য করে। আসুন একবার দেখে নেওয়া যাক কি কি ভালো দিক রয়েছে এই বই পড়ার। বই পড়ার মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ এবং বাচনভঙ্গির সঙ্গে পরিচিত হয়, তাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায় যার ফলে তাদের ভাষাগত দক্ষতা বাড়ে। অন্যদিকে বই পড়ার সময়ে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয় যার ফলে সেই বিষয়ের ওপর তাদের ভাবতে শেখায়, এর ফলে তাদের মধ্যে খুব সূক্ষ্মভাবে সৃজনশীলতা বৃদ্ধি পায়, নির্দিষ্ট গণ্ডির বাইরে তারা চিন্তা ভাবনা করার শক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা লাভ করে। তবে এই বই পড়ার সব থেকে বড় ফল হতে পারে মনোযোগ বৃদ্ধি করা। বই পড়তে এবং বুঝতে শিশু কিশোরদের মনোযোগ দিতে হয়, এতে তাদের মনের মধ্যে মনোযোগ শক্তি বৃদ্ধি পায় যা তার পরবর্তী জীবনে অনেক বড় ভূমিকা বহন করে। শিশু কিশোরদের চারিত্রিক গঠনে বই পড়ার ভূমিকা অনস্বীকার্য। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, কল্পনা শক্তি জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী। বইয়ের প্রতিটি লাইন শিশুকে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়। প্রতিটি দৃশ্য শিশু কিশোররা কল্পনা করার যে সুযোগ পায় তাতে তাদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন আসে। যে সকল শিশুরা শৈশব থেকেই বই পড়ে তাদের মধ্যে শেখার আগ্রহ, জানার আগ্রহ বৃদ্ধি পায়। আবার অন্যভাবে বলতে পারি, বইয়ের সাথে থাকলে তারা বাস্তবের সাথে দ্রুত নিজেদেরকে মানিয়ে নিতে পারে। অনেক ধরনের জীবন যাপনের কথা তারা বইতে পড়ে থাকে যার ফলে তারা মানসিকভাবে বাস্তব জ্ঞান সম্পন্ন হয়ে ওঠে। তাই এই শিশু কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহকে একটু একটু করে বাড়িয়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যাতে তারা পরবর্তীতে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট উচ্চারণের মধ্যে দিয়ে তাদের নিজেদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন। আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা, আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 29 সেপ্টেম্বর প্রচারিত ভক্তিগীতির আসর অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও, আর ভক্তিগীতি পরিবেশন করেছিলেন কলকাতা প্রভু যীশু গির্জার সদস্যগণ। ভিডিওটি ধারণ করেছিলেন চন্দনা রোজারিও। এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রথমেই মতামত জানাচ্ছেন অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল যশোর বাংলাদেশ থেকে। গানগুলো খুব ভালো লাগলো। এরপর বিধানচন্দ্র টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসরটি খুবই ভালো লাগলো। প্রশান্ত অধিকারী এরপর লিখছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, ভীষণ ভালো লাগলো ভক্তিগীতির এই আসর। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতি সুন্দর পরিবেশনার জন্য শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জানাই। লরেটো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসর খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশনা। তারপর জোসেফাইন মন্ডল কলকাতা থেকে লিখছেন, ভীষণ ভালো গেয়েছে সবাই। তারপর মৌসুমি সাহা এবং লক্ষণ কুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, খুব ভালো লাগলো এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং উপভোগ করেছেন। আপনাদের কাছে যে এই অনুষ্ঠান ভালো লেগেছে তার জন্য আমরা উদ্বুদ্ধ বোধ করছি এবং ভবিষ্যতেও এই রকম সুন্দর সুন্দর ভক্তিগীতি আপনাদের কাছে নিয়মিত আমরা পরিবেশন করব। আশা করছি এইভাবে আপনারা অনুষ্ঠানটি পাশে থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে আসি আমাদের পরিবেশিত 1 অক্টোবর আলাপন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর লক্ষণ কুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে এবং প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজ পরিবেশিত আলাপন। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, শ্রোতা বন্ধুদের মতামতের অনুষ্ঠান আলাপন দেখে ভীষণ ভালো লাগলো। লরেটো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, আজকের আলাপন আসর অনুষ্ঠানটি শুনলাম, খুব ভালো লাগলো পরিবেশনটি। তারপর মণি শঙ্কর লিখছেন বেলদা মেদিনীপুর থেকে, দুর্দান্ত একটি অনুষ্ঠান শুনলাম। তারপর মৃন্ময় মণ্ডল লিখছেন গাঙ্গনাপুর নদিয়া থেকে, গত সপ্তাহের বিশেষ কিছু অনুষ্ঠানের ওপর শ্রোতাদের সুচিন্তিত মতামত ও মূল্যায়নের আসর বেশ ভালো লাগলো। তারপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার জন্য, খুবই ভালো লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত আলাপন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর সেই অনুষ্ঠান প্রসঙ্গে আপনারা এই মতামত লিখে আমাদের কাছে জানাচ্ছেন। এইভাবে আপনাদের মতামত পেলে আমরা উৎসাহিত বোধ করি এবং সব থেকে বড় কথা আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানগুলো আপনাদের কিরকম লাগছে। সে যে অনুষ্ঠানই হোক না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানের মতামত পেলে আমাদের কিন্তু অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহায়তা হয়ে থাকে। ধন্যবাদ আপনাদের। এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান 9 অক্টোবর প্রচারিত বিশেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটির নাম ছিল শারদ চেতনা। দুর্গা পুজোকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি ছিল, আর এই অনুষ্ঠানটি দেখার পর নাজিমউদ্দিন বাড়িপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, বাহ চমৎকার অনুষ্ঠান, বিশেষ সময়ে সময় উপযোগী অনুষ্ঠান। তারপর মৃন্ময় মণ্ডল গাঙ্গনাপুর নদিয়া থেকে লিখছেন, শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এরপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, সুন্দর অনুষ্ঠান, অত্যন্ত ভালো লাগলো। অনাথ বন্ধু দেবনাথ এরপর লিখছেন আলতাপোল যশোর বাংলাদেশ থেকে, বাঙালির দুর্গাপুজো নিয়ে এত সুন্দর আলাপচারিতা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর শুভজিৎ চৌধুরী লিখছেন বোলপুর বীরভূম থেকে, বাহ খুব ভালো একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সাধারণেরা যে বিষয়টিকে সাধারণত উপেক্ষা করি তার উপর আলোকপাত করেছেন, খুব ভালো লাগলো তাই। এরপর লিখছেন মনীষা সাহা দমদম কলকাতা থেকে, ভালো লাগলো অনুষ্ঠানটি। তারপর বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে, খুব সুন্দর অনুষ্ঠান, দুর্গাপুজো আমাদের প্রাণের পুজো, সেই সম্পর্কে অনুষ্ঠান সব সময় ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা গেল অনুষ্ঠানটিতে, বিশেষ করে কাশের দোলা দেখে মন ভরে গেল। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন বিশেষ অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠানের ভিডিও চিত্র এত সুন্দর ছিল যে দেখে ভীষণ ভালো লাগলো। তারপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন পুজোয় বাঙালিদের আনন্দ আর আহারের নানা পদের মুখরোচক খাবারের বিবরণ শুনে বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই যে মনে করিয়ে দিচ্ছিলেন ফুচকাওয়ালা হাত ধুয়ে থাকে কি, মোমোতে ঠিক সস দিচ্ছে তো, আরো অনেক কিছু বললেন আলাপচারিতায়। এখানে কিন্তু দেখছি দোকানে প্রচুর ভিড় হচ্ছে, তাই সকলকে একটু সতর্ক হলে ভালো হয়। এই রকম অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। এরপর ভেরোনিকা দাস লিখছেন নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে, খুবই সুন্দর আলোচনা শুনলাম। তারপর বিধানচন্দ্র সেননাল বালুরঘাট দিনাজপুর থেকে লিখছেন সময়োপযোগী জ্ঞানবর্ধক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন মহাষষ্ঠী সন্ধ্যায় অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। এরপর প্রার্থনায় জীবন লিখছেন দুর্গাপুজো বাঙালি জাতির সব থেকে বড় উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সকল ভেদাভেদ ভুলে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠে মা দুর্গার এই পুজোতে। পুজো দেখতে যাওয়া মানে কিছু না কিছু কিনে তো খাবই, তবে যাই খাই না কেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রিয় খাবারগুলো যেন ভেজাল মুক্ত হয়। এরপর লিখছেন প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটি দেখে। তারপর লিখছেন সুরঞ্জিৎ দাস বাংলাদেশ থেকে, অসংখ্য ধন্যবাদ সময়োপযোগী বিষয় আলোচনা করার জন্য। এরপর রেবা দাস লিখছেন অনন্য সুন্দর অনুষ্ঠান। তারপর বাংলাদেশ থেকে ফারুক আহমেদ এবং গৌরমোহন দাস ও গৌতম ঘোষ এবং পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, অসীমা কোয়াল ও নদিয়া তেহট্ট থেকে পরিতোষ হালদার আপনারা লিখছেন অসম্ভব ভালো লেগেছে অনুষ্ঠানটি, খুবই সুন্দর লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা ভীষণ উৎসাহ পেলাম আপনারা যে এই দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি এই রকম মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন। সর্বোপরি দুর্গাপুজোর সময় বাইরে বেরোতে ইচ্ছা করে এবং বাইরের যে খাবার দাবার তা দেখে খেতেও ইচ্ছা করে, আর সেই ক্ষেত্রে আপনারা কি সতর্কতা অবলম্বন করেছেন তা সেই কথাগুলো জানতে পেরে ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি, খুব ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতেও এই রকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন, আর এই অনুষ্ঠান দেখার জন্য এবং তারপর আপনাদের এই সুচিন্তিত মতামত আমাদের কাছে লিখে জানানোর জন্য আপনাদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর বন্ধুরা আমরা চলে আসি আজ এই আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে, প্রচারিত হয়েছিল 11 অক্টোবর মহজ্জীবন অনুষ্ঠান। টাটা সানসের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা পরলোক গমন করেন, আর সেই তাকে নিয়ে আমাদের মহজ্জীবন পরিবেশন করেছিলেন টেরেজা রোজারিও। এই অনুষ্ঠানটি দেখার পর মৃন্ময় মণ্ডল গাঙ্গাপুর নদিয়া থেকে লিখেছেন বিভিন্ন গুণের অধিকারী হওয়া সত্ত্বেও চিরকাল তিনি অনাড়ম্বর জীবন যাপন করেছেন, ভারতে স্টার্ট আপ কোম্পানির জনক বলা যায় তাকে। তাঁর ব্যক্তিগত জীবনের অনেক কথা জানতে পারলাম এই অনুষ্ঠানে, ভালো লাগলো। তাই প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজকের এই মহজ্জীবন অনুষ্ঠান। এরপর ফারুক আহমেদ লিখেছেন, বাংলাদেশ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। এবং লিখে জানাচ্ছেন ভেরোনিকা দাস নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে, এবং হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে, ঈশ্বর ওনার আত্মার চির শান্তি দান করুন। বন্ধুরা, খুব ভালো লাগলো যে মহজ্জীবন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তা দেখে আপনাদের ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতেও এই রকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন। আজ কিন্তু আলাপনের সময় শেষ, আজ এখানেই কিন্তু আলাপনের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে। তবে হ্যাঁ, পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে ঠিক এই রকম ভাবে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি কমেন্ট লেখা কিন্তু বন্ধ করবেন না, লিখতে থাকবেন, আর আমরা অবশ্যই চেষ্টা করব সেই মতামতগুলোকে তুলে ধরার জন্য। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন এই আশা নিয়ে আজ এই আলাপনের আসর থেকে আমি বিদায় নিলাম। নমস্কার।
রোমিওদের কাছে সাধু পলের পত্র, পাঁচ অধ্যায় ১২ থেকে ১৫ পদ। প্রিয়জনেরা, পাপ একদিন মাত্র একজন মানুষেরই দুষেই জগতের মধ্যে এসেছিল, আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবে সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলেরই মধ্যে সংক্রামিত হল। মুশির বিধান পরিবর্তিত হওয়ার আগেও তো পাপ এই জগতে বরাবরই ছিল, আর যদিও কোনো বিধান না থাকলে পাপ গণ্যই করা হয় না, তবুও দেখছি সে আমাদের সময় থেকে মুশির সময় পর্যন্ত মৃত্যু সামনে রাজত্ব করছিল। এমনকি যারা আমাদের সেই ঐশ্য আদেশ লঙ্ঘনের মতো কোনো পাপ করেনি, মৃত্যু তাদের ওপরও রাজত্ব করছিল। আসলে আদম ছিলেন তারই পূর্ব ছবি, যার আসবার কথা ছিল, কিন্তু আমাদের অপরাধ আর পরমেশ্বরের অনুগ্রহ দানের প্রভাব এই পর্যায়ে পড়ে না, কারণ সেই একজনের অপরাধ সকল মানুষের ওপর মৃত্যুকে ডেকে এনেছিল বটে, তবে তার তুলনায় পরমেশ্বরের অনুগ্রহ এবং সেই ঐশ্বদান যা সেই একজন মানুষ যীশুখ্রিস্টের অনুগ্রহেই অর্পিত, তা কিন্তু সকলের ওপর আরো অনেক বেশি করে আরো অজস্র ধারাতেই নেমে এসেছে।
ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় ইতালির এক কৃষক পরিবারে জন বস্কোর জন্ম হয়। বাল্যকালে সার্কাসের লোকেদের দেখা দেখি জন নানা ধরনের কলা কৌশল আয়ত্ত করেন। তিনি ছোট ছেলেদের জড়ো করে বালক সুলভ খেলার আয়োজন করতেন। গির্জায় যে ধর্ম উপদেশ শুনতেন তা তিনি ওই ছেলেদের সামনে পুনরাবৃত্তি করতেন। মাত্র ১৩ বছর বয়সে জন বাড়ি থেকে বেরিয়ে যান, প্রথমে এক কৃষক, পরে এক দর্জি, তারপরে এক রুটি প্রস্তুতকারক, এক জুতো নির্মাতা এবং শেষে এক ছুতোর মিস্ত্রির সাথে কাজ করেন। এভাবে কাজ করতে করতেই তুরিনের কলেজ ও সেমিনারি পড়াশোনা চালিয়ে যান, আর শেষ পর্যন্ত মাত্র ১৬ বছর বয়সে একজন পুরোহিত হন। ছেলেরা ফাদার জনকে খুব ভালোবাসত। তিনি তাদের জন্য মেলামেশার, খেলার এবং প্রার্থনার জায়গার ব্যবস্থা করতেন। প্রতিবেশীরা ছেলেদের হইচইয়ের বিরুদ্ধে অভিযোগ তুললে ফাদার জন মাঠে একটি গোশাল ঘর ভাড়া নিলেন, সেটাকে তিনি নাম দিলেন ওরাটরি। এভাবে তিনি বেশ কয়েকটি ওরাটরি চালু করেন। তার বিশ্বাস ছিল যে প্রার্থনা এবং সাক্রামেন্ট হচ্ছে ভালো ছেলে মেয়ে তৈরি করার সেরা উপায়। ফাদার জন ডন বস্কো নামে সমধিক পরিচিত। তিনি সালেসিয়ান যাজক সম্প্রদায়টি স্থাপন করেন। এই সম্প্রদায়ের যাজকগণ বালক, কিশোর এবং যুবকদের মাঝে সেবা কাজে সাহায্য করতেন। তারা অন্যান্য দেশে গিয়েও ছেলেদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করতেন। ফাদার জন বিভিন্ন পেশার প্রশিক্ষণ স্কুলও চালু করেন, যাতে ছেলেরা ওই সকল পেশায় নিজেদের গড়ে তুলতে পারে। তিনি উপদেশমূলক অনেক পুস্তিকা লেখেন, সেগুলো তাঁর ছেলেরা ছাপিয়ে লোকেদের মধ্যে বিতরণ করত। 1868 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি 73 বছর বয়সে ফাদার জন পরলোকগমন করেন এবং 1934 খ্রিস্টাব্দে সাধু শ্রেণীভুক্ত হন।
অরণ্যের প্রাকৃতিক পরিবেশে যেসব প্রাণী বসবাস করে তাদের বন্য প্রাণী বলে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় যে বন্য প্রাণী সংরক্ষণের কি প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বন্য প্রাণী সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে জীবজন্তুর প্রয়োজনীয় খাদ্যের যোগান অটুট রাখা যায়। বন্য প্রাণী সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে খাদ্য শৃঙ্খল বজায় রাখা যায়। জৈব বৈচিত্র্য বজায় রাখার জন্য বন্য প্রাণী সংরক্ষণ প্রয়োজন। বন্য প্রাণী সংরক্ষণ করে পর্যটন শিল্প গড়ে তোলা যায়, যেমন চিড়িয়াখানা। দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে জীবজন্তু দেখতে আসায় দেশের বাণিজ্যিক লাভ হয় এবং বহু বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভবপর। বন্য প্রাণী সংরক্ষণের মাধ্যমে জীবজন্তু নিয়ে গবেষণা করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে যে আজ বন্য প্রাণী বিপন্ন। কেন বিপন্ন? তার প্রধান কারণ হচ্ছে অবৈধ শিকার এবং বনের যে অঞ্চল সেই অঞ্চলের হ্রাস, মানে বন কমে যাচ্ছে বা বন কেটে ফেলা হচ্ছে মানুষের উন্নয়নের জন্য। বন্য প্রাণী সংরক্ষণের বিভিন্ন উপায় আছে, যেমন বন্য প্রাণী সংরক্ষণের জন্য তাদের বাসভূমি চিহ্নিত করতে হবে, এর জন্য অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, পাখিরালয়, মৃগ উদ্যান, ব্যাঘ্র প্রকল্প, পশু উদ্যান প্রভৃতি ব্যবস্থা করতে হবে। চোরা শিকারীদের কঠোর হাতে দমন করতে হবে, তার জন্য দেশের আইনি ব্যবস্থা কঠোরতম করতে হবে। বনের মধ্যে বন্য প্রাণীদের বেঁচে থাকার জন্য যাতে উপযুক্ত মাত্রায় খাদ্য এবং জল থাকে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। বনভূমির নিকটবর্তী অংশে যাতে কলকারখানা গড়ে না ওঠে সেদিকে দেশের সরকারকে নজর দিতে হবে এবং বনের স্বাভাবিক বাস্তুতন্ত্র বজায় রাখতে হবে। আর সর্বোপরি আমাদের মতো সাধারণ মানুষের এই বন্য প্রাণী সংরক্ষণের ব্যাপারে আরো বেশি যত্নশীল হতে হবে।
আপনারা অনেকেই হয়তো একটা বিষয়ে আমার সাথে সহমত হবেন, আর সেটা হলো এই যে যখন আমরা কোনো ভাড়া বাড়িতে থাকি তখন আমরা সেই বাড়ির প্রতি বেশি যত্নশীল হই না। আমরা হয়তো এটাই ভাবি যে এই বাড়ি আমার নিজের নয়, তাহলে কেন আমি এতে আমার সময় এবং সবকিছু নষ্ট করব। অন্যদিকে যখন আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকি তখন আমরা ভাবি যে কি করে আমার এই বাড়িকে আমি আরো বেশি সুন্দর, আরো মজবুত, আরো সুগঠিত ভাবে গড়ে তুলতে পারি। ঠিক একইভাবে আমরা ভুলে যাই যে আমাদের এই শরীরটাও কিন্তু আমাদের নিজেদের বাড়ি নয়। মৃত্যুর পরবারে আমরা এই দেহকে হারাব, তারপরেও আমরা এই শরীরের প্রতি যত্নশীল হই, আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলি। আমরা ভুলে যাই যে আমাদের প্রকৃত আবাস হচ্ছে আমাদের হৃদয়, আমাদের আত্মা, আর সেই আত্মার প্রতি আমরা কিন্তু যত্নশীল নই। বাইবেলে মথি রচিত মঙ্গল সমাচার 16:26 লেখা আছে, সারা জগৎ লাভ করে যদি আমরা আমাদের আত্মাকে হারাই তাহলে কি বা লাভ, কোন বিনিময়ে বা আমরা আমাদের এই আত্মাকে আবার ফিরে পেতে পারি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে একটা কিংফিশার মাছ শিকার করছে এবং সে মাছ শিকার করতে সার্থক হয়েছে কারণ সে একসাথে 4 মাছ শিকার করেছে এবং 4 মাছ সে মুখে নিয়ে খাবার চেষ্টা করছে। যত সে সেই মাছগুলোকে গেলার চেষ্টা করছে ততবার তার মুখ থেকে একটা করে মাছ পড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা গেল যে শুধুমাত্র একটা মাছ সে গিলতে পারল যেটা তার সেই দিনের প্রয়োজন ছিল। ঠিক একইভাবে আমরাও কখনো কখনো দিশেহারা হয়ে পড়ি এবং আমাদের যেটা প্রয়োজন তার থেকে বেশি আমরা সঞ্চয় করে রাখি, আমরা সেটা আমাদের ভাই বোনেদের সাথে ভাগ করে নিতে ভয় পাই, পাছে ভবিষ্যতে আমাদের কম পড়ে যাবে। কিন্তু বাইবেলে লুক রচিত মঙ্গল সমাচার 12:13 যিশু আমাদের বলছেন, সাবধান, সব রকম প্রলোভনের হাত থেকে নিজেকে বাঁচাও তোমরা, কেননা অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করে না।
ঈশ্বরের নিঃশাবক স্বয়ং ঈশ্বর পুত্র যিশু। অনেকদিন হল কি যখন দেখতে পেলেন স্বয়ং যিশু তাঁর দিকে এগিয়ে আসছেন, তিনি তখন বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করে। ওরই বিষয়ে আমি সেদিন বলেছিলাম, এমন একজন আমার পরে আসছেন যিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। কে তিনি আমি নিজে তখন তা জানতাম না, অথচ তাকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যই তো আমি এখানে এসেছি। এতদিন মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করেছি, এই সময়ে যখন সাক্ষী দিয়ে এই কথা বললে আমি নিজের চোখে দেখেছি পরমাত্মা এক কপোতের মতো স্বর্গ থেকে নেমে আসছে, তারপর তিনি ওর উপর অধিষ্ঠিত হলেন। আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখন জানতাম না, কিন্তু মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করার জন্যই তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি আমাকে বলেই দিয়েছিলেন, তুমি যার উপর পরমাত্মাকে নেমে আসতে দেখবে আর অধিষ্ঠান করতে দেখবেন সেই তো মানুষকে পবিত্র আত্মায় অবগাহন করিয়ে ইচ্ছা স্নাত করবে। আর আমি তেমনটি তো দেখিয়েছি, আর এখনই সাক্ষীও দিচ্ছি যে উনি সেই ঈশ্বর প্রভুর বাণী।
নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময় ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে। আর এই জৈব বৈচিত্র্যের বিনাশ চোখে পড়ে। জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ বেশ কয়েকটি আছে। প্রথমেই বলতে হচ্ছে, জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যাধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে। প্রত্যেক প্রাণীর বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার, যেমন বনাঞ্চল কেটে কৃষি জমির সম্প্রসারণ, আবাসন প্রকল্প তৈরি, কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বন্য প্রাণীর সংহার। বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিং প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা বিলুপ্ত প্রায় বলে গণ্য হচ্ছে। একই কারণে ডোডো পাখি, পর্যটক পায়রা, সমুদ্র গাভী ইত্যাদি প্রাণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল পরিকল্পনাবিহীন উন্নয়ন। যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে, যেগুলির পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি। ফলে এই সব পরিকল্পনা রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে, আদিবাসীরা বাস্তুভিটে হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বিভিন্ন প্রকারের দূষণ। বেশ কিছু প্রজাতি নির্দিষ্ট প্রকারের আবহাওয়া অথবা জল, বায়ু বা মৃত্তিকা দূষণের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ, বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রভূত পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড বায়ু দূষণের ফলে পোল্যান্ডের একটি জাতীয় উদ্যানে একবার 43টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণও হল প্রকৃতির দূষণ। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 30 বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে, যার ফলে পৃথিবীর 25% জীব বিলুপ্ত হতে পারে। নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময় ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে। আর এই জৈব বৈচিত্র্যের বিনাশ চোখে পড়ে। জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ বেশ কয়েকটি আছে। প্রথমেই বলতে হচ্ছে, জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যাধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে। প্রত্যেক প্রাণীর বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার, যেমন বনাঞ্চল কেটে কৃষি জমির সম্প্রসারণ, আবাসন প্রকল্প তৈরি, কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বন্য প্রাণীর সংহার। বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিং প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা বিলুপ্ত প্রায় বলে গণ্য হচ্ছে। একই কারণে ডোডো পাখি, পর্যটক পায়রা, সমুদ্র গাভী ইত্যাদি প্রাণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল পরিকল্পনাবিহীন উন্নয়ন। যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে, যেগুলির পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি। ফলে এই সব পরিকল্পনা রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে, আদিবাসীরা বাস্তু ভিটে হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বিভিন্ন প্রকারের দূষণ। বেশ কিছু প্রজাতি নির্দিষ্ট প্রকারের আবহাওয়া অথবা জল, বায়ু বা মৃত্তিকা দূষণের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ, বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রভূত পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড বায়ু দূষণের ফলে পোল্যান্ডের একটি জাতীয় উদ্যানে একবার 43টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণ হল প্রকৃতির দূষণ। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 30 বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে, যার ফলে পৃথিবীর 25% জীব বিলুপ্ত হতে পারে।
রোমিওদের কাছে পেরিদুত পলের ধর্মপত্র হতে পাঠ, 14:11-14। তাছাড়া এখন কোন সময়, সে কথা তোমাদের তো জানাই আছে। এখন তো তোমাদের ঘুম থেকে জেগে ওঠারই সময়, কেননা সে যেদিন আমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে আমাদের পরিত্রাণের সময় এখন কাছে এসে গেছে। রাত্রি অনেকটা এগিয়ে গেছে, দিন শুরু হতে আর দেরি নেই। কাজেই এসো, আমরা এখন অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি, এসো এখন পরিধান করি আলোকের রণসজ্জা। প্রকাশ্য দেবালোকে যেমন চলাফেরা শোভা পায়, আমরা যেন সেই মতোই চলি, অর্থাৎ বেসামাল, বোচ উৎসব বা মাতলামি, যৌন দোরাচার বা উচ্ছৃঙ্খলতা, বিবাদ বা ঈর্ষা, এসব যেন না করি। এখন তোমরা বরং নববেশ রূপে পরিধান করো স্বয়ং যীশুখ্রিস্টকে। তোমাদের নিম্নতর স্বভাবটার চিন্তায়, তার কামনা বাসনা পরিত্যক্ত করার চিন্তায় তোমরা এখন আর মন দিও না।
বন্ধুরা, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বহু পুরনো রাজবাড়িগুলোর দেখার মজাই আলাদা। শুধু মজা নয়, এ থেকে আমরা জ্ঞান আহরণও করি। চলুন না একটু ঘুরে দেখা যাক পুঠিয়ার রাজবাড়ির কিছু দৃশ্য। রাজশাহী বিভাগে যুগের পর যুগ ধরে পুঠিয়ার রাজবাড়ি অন্যতম প্রাচীন এক ঐতিহ্য বহন করে চলছে। 17 শতকে সম্রাট আকবরের সময়কালে পুঠিয়ার রাজবাড়ির বংশের উদ্ভব হয়। তবে মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা নীলাম্বর পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। কালের বিবর্তনে 1895 খ্রিস্টাব্দে মহারানী হেমন্ত কুমারী দেবীর সময়কালে অত্যন্ত নান্দনিকভাবে ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে বিশালাকার বর্তমান দ্বিতল এ রাজবাড়িটি নির্মাণ করা হয়। রাজবাড়িতে প্রবেশের প্রারম্ভেই, অর্থাৎ ভবনের একান্ত সম্মুখ দিকের স্তম্ভগুলো বিভিন্ন অলঙ্করণ, কাঠের কারুকার্য, দেয়ালের কাজ, দরজা এবং জানালায় কারুকাখচিত সুনিপুণ লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে চলছে। এছাড়াও রয়েছে পোড়ামাটি ফলকেরও কাজ। চমৎকার কাঠের এবং লোহার সংমিশ্রণে তৈরি এই জমিদার বাড়িটির মধ্যে রয়েছে ঠান্ডা শীতল স্পর্শের ছোঁয়া। রাজবাড়ির ভিতরে প্রবেশ করলেই শীতল ঠান্ডা একটুখানি নির্মল স্পর্শ শরীরকে যেন দোলা দিয়ে যায়। এ বাড়ির বিভিন্ন তলার কক্ষে রয়েছে প্রাচীনতম বাঁধাই করা নাম সহ অনেক ছবি, রয়েছে রাজকর্মের ব্যবহৃত কিছু আসবাবপত্রও। রাজবাড়ির চারপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য জলাশয় থেকে পুকুরে রূপান্তরিত করা হয়েছে, যা কিনা শ্যাম সুন্দর দিঘি নামে পরিচিত। এছাড়া যেতে যেতে চোখে পড়ে রানীর অন্দর মহল, রানীঘাট, যেখানে রানী তার সখীদের নিয়ে স্নানের জন্য অনেকটা সময় ব্যয় করতেন। রাজপ্রাসাদের পূর্ব অঙ্গনে বড় গোবিন্দ মন্দির অবস্থিত, যেখানে আজও বিভিন্ন পর্ব উৎসবে হাজারো মানুষের ভিড় জমে। এই মন্দিরকে দেখাশোনা করার জন্য রয়েছে একজন পুরোহিত। চলুন না তার কাছ থেকে জেনে নেই এই মন্দির সম্বন্ধে কিছু কথা।
1616 খ্রিস্টাব্দে নির্মাণ, এটা হরিণ শিকার করছে, বাঘ শিকার করতেছে, হ্যাঁ, আর এটা হলো বৃন্দাবনের কাহিনী, বৃন্দাবন বস্ত্রহরণ যেটা বলে, এটা কালিয়ানাগ, আর এটা রস চলতেছে, এদের শিব দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কালী, এদের এটা পাবেন দশ মাথা রাবণ রাম যুদ্ধ হচ্ছে, রামের ভক্ত হনুমান রাবণের ভক্ত রাক্ষস, এই যুদ্ধটা হয়েছিল শ্রীলঙ্কা লঙ্কাকাণ্ড। এটা হলো নৌকাবিলাস, কৃষ্ণ মাঝে সেজে ছদ্মবেশে যেমন রাধারানী একটু নৌকা দেখাইল, এটা বলরাম জগন্নাথ সুভদ্রা, এটা বাইরে রথ দেখলেন না, আমার ভিতরে বিগ্রহ আছে, হ্যাঁ, এটা হবে বৃন্দাবনের কাহিনী। এটা বৃন্দাবনের সুখ শাড়ি পাখি কৃষ্ণ বসে আছে বরাবরি ভিক্ষে চাচ্ছে, এটা বুদ্ধদেব। এটা মহাভারতের কাহিনী, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল অর্জুনের সাথে ওইটা। এটা পাবেন বৃন্দাবন থেকে মথুরা কৃষ্ণের জন্মস্থান, কৃষ্ণ কদম গাছের ডালে ওর প্রিয় ভক্ত হইল গাবী। এটা হইল বকাসুর বধ, মানুষ গিলে গিলে খায়, হ্যাঁ, কৃষ্ণ ঠুট ধরে মানুষ বাইর করে নিচ্ছে। এটা নন্দঘোষ, যত দোষ নন্দঘোষ বলে না, গাবী দুয়াচ্ছে ছানা ক্ষীর দুধ যা লাগবে সরবরাহ করবে। এই ভাণ্ডর ভিতরে আছে আপনার ঘোল, ঘোলে থেকে হবে ননি বা মাখন, যে তাকে দিয়ে টানতে সেইভাবে, হ্যাঁ, এই কৃষ্ণ খাওয়ার জন্য বসে আছে ননি খাওয়ার জন্য। এইটা অষ্টম গর্ভে, মানে সপ্তম গর্ভ পর্যন্ত যেগুলো হয়েছে আসাদ্দি মারি ফেলিছে আর মামা কংস, আর অষ্টম গর্ভে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করে তখন গুরুজক বিষ খায় মারো, পতনের একুশি বলে, পতনের একুশে স্তনে বিষ মাখায় দেখা হচ্ছে, পতনের একুশি পরে মারা গেছে, কৃষ্ণ তো মরবে না, ওই যে ওর মা কোলে তুলে নিচ্ছে। এই দেখেন এখানে মুন্ডুটা কে হাতল মারি ভাঙছে, এটা দোল খাওয়াচ্ছে। এইটা হলো বৃন্দাবনের রথ, এটা দুর্গারই এক রূপ। এটা এইটা বৃন্দাবনের অহরহ কীর্তন হচ্ছে এই পার থেকে এই পার পর্যন্ত। আর এই ভঙ্গ জায়গাটা এদি একাত্তরে পাক বাহিনী আপনার ককটেল মারছিল দুটিয়া ফাইটে ফাইটে বাবা পড়ে গেল। এই
বন্ধুরা, বর্তমানে কেন্দ্রস্থিত গোবিন্দ মন্দিরটি ব্যতীত চারপাশে অবশিষ্ট মন্দিরগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন্দ্রস্থিত গোবিন্দ মন্দিরের গুরুত্ব বিবেচনায় এই অঙ্গনটি গোবিন্দ বাড়ি নামেও পরিচিত। প্রায় 13.30 মিটার বর্গাকার ও 1 মিটার উঁচু বেদির উপর মন্দিরটি প্রতিষ্ঠিত। বন্ধুরা, কালের বিবর্তনে এমন অনেক প্রাচীনতম ঐতিহ্যগুলো হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মানসপটে রেখে যায় হারিয়ে যাওয়া অনেক শিল্প, কারুকার্য এবং চমৎকার নির্মাণ শৈলীর পরিচয়, যা অত্যন্ত নিখুঁত এবং দক্ষতার পরিচয় বহন করে। আর সে পরিচয় আমরা বহন এবং হৃদয়ে ধারণ করব যুগে যুগান্তরের ইতিহাস হিসেবে।
যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে এসেছিলেন তারা সেই সময় বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেলজুবেলে পেয়েছে। তারা এই কথাও বলছিলেন, ও তো অপদূত রাজের শক্তিতে অপদূত দাঁড়িয়ে বেড়াচ্ছে। তাই যিশু তাদের কাছে দেখে উপমা ছলে বললেন, শয়তান শয়তানকে কি করেই বা তাড়াতে পারে। কোন রাজ্য যদি বিবাদী বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি ভাবে কোন পরিবার যদি বিবাদে বিভক্ত হয় তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনি ভাবে শয়তান যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেই বিবাদে বিভক্ত হয় তবে সেও টিকে থাকতে পারবে না, তাহলে সেখানেই তা শেষ হবে। কেউ তো বলবান কোন লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না যদি না সে প্রথমে সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরেই সে বাড়ি তার বাড়ির সবকিছু লুট করে নিতে। আমি তোমাদের সত্যিই বলছি, মানুষের সব কিছুর ক্ষমা আছে। ঠিক যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে, তার সব কিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে, সে কখনো ক্ষমা পেতেই পারে না, কোনো কালেই না। সে ছিল পাপী, পাপী হয়ে রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলছিলেন তাকে অপবিত্র আত্মায় পেয়েছে।
মোবাইল অ্যাপ বিশ্বব্যাপী এশিয়ার দেশগুলিতে 22টি ভাষায় খ্রিস্টকে প্রচার করে চলেছে। আরভিএ ফেডারেশন অফ এশিয়ান বিশপ কনফারেন্সের পক্ষ থেকে এশিয়ার সর্বস্তরের মানুষের মধ্যে ধর্ম, সংস্কৃতি এবং সুষমাচার প্রচারের দায়িত্ব পালন করে চলেছে। আরভিএ মোবাইল অ্যাপ আপনাদের খ্রিস্টীয় ধর্মীয় সংবাদ, বৈশিষ্ট্য, ভাষ্যপাঠ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে চলেছে। আমাদের সাথে যুক্ত হন এবং সমগ্র এশিয়ান খ্রিস্টধর্মের কণ্ঠস্বর হতে আরবিএর অংশ হয়ে উঠুন। অনুপ্রাণিত হন, অবগত হন, আপনার বিশ্বাসকে জীবন্ত করে তুলুন এবং তা সবার মধ্যে ছড়িয়ে দিন।
আরোগ্যদাতা যিশুর চারপাশে রুগ্ন পীড়িত লোকের প্রচণ্ড ভিড়। মার্ক রচিত মঙ্গল সমাচার 3:7-12। যিশু শিষ্যদের সঙ্গে সাগরের ধারে চলে এলেন। গ্যালিলিয়ার অনেক লোকও তাঁর সঙ্গে সেখানে এল। তাছাড়া যিশু যা কিছু করেছেন তাই শুনে আরো অনেক অনেক লোক জুদিয়া থেকে, জেরুসালেম থেকে, ইদুমেয়া আর জর্ডন নদীর ওপারের দেশ থেকে এবং তুরস্ক ও সিদন অঞ্চল থেকে সেখানে তার কাছে আসতে লাগল। তাই তিনি শিষ্যদের বললেন যে তার জন্য তারা যেন একটি নৌকার ব্যবস্থা করেন, যাতে তিনি এই ভিড়ের চাপে পিষে না যান। আসলে তিনি এত লোককে সারিয়ে তুলেছিলেন যে তাদের নানা অসুখ বিসুখ ছিল, তারা সকলেই তাকে স্পর্শ করার জন্য তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ছিল। এমনকি অপবিত্র যত বিদেহী আত্মায় পাওয়া লোকেরা তাকে দেখলেই তার পায়ে লুটিয়ে পড়ত। সেই সব অপবিত্র আত্মা চিৎকার করে বলত, আপনি ঈশ্বরের পুত্র। তিনি কিন্তু দৃঢ়ভাবেই তাদের নিষেধ করে বলে দিতেন, তারা যেন অন্যের কাছে তার পরিচয় প্রকাশ না করে। এই হল প্রভুর বাণী।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে বাংলার সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বাংলার সংস্কৃতি অনুষ্ঠানটি আজকে আমরা সাজিয়েছি নান্দনিক রূপে। আজকে আমরা আছি দারো সম্প্রদায়ের একটি পরিবারের মধ্যে, যে পরিবার থেকে আজকে আমরা জানব বিলুপ্তি হওয়ার পথে একটি খাবারের পরিবেশনা, খাবারটি কিভাবে প্রস্তুত হয়। সেই খাবারটি আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের দাদা জলেন দালবত, যে খাবারটি সত্যি ঐতিহ্যের মধ্যে পড়ে কিন্তু বিলুপ্তি প্রায়। এই খাবারটির নাম হল ব্রেঙা, এবং এই খাবারের যে প্রস্তুতি, কিভাবে তৈরি করতে হয়, বিশেষত্ব কি, সেটা আমরা জেনে নিব জলেন দাদার কাছ থেকে।
আসলে যে ঐতিহ্যবাহী খাবার আমাদের ব্রেঙা, এই ব্রেঙা মূলত পুরুষরাই করে থাকে। আমাদের আদিকালের যেগুলো দাদা দাদি আচ্ছম্বী তারা ছিল সংসারে, সেই অনুপাতে হলো বিভিন্ন অনুষ্ঠানিতে পূজা পার্বণে এই ব্রেঙাটা করা হতো, প্লাস হলো আমরা পরিবারেও এটা করা হতো। কিন্তু আধুনিককালের বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে খাবার বর্তমান সেটা বিলুপ্তির পথে, কিন্তু বর্তমানে অনেক পরিবারে এখনো আছে, যেটা আমরা তুলে ধরছি এখন। এখানে আছে মুরগের মাংস, তারপর পেঁয়াজ, মরিচ, তারপরে আমরা লবণ দিব। মাংস আছে এখানে, মুরগির মাংস, তার মধ্যে মুরগির মাংসের কলিজা আছে এখানে, মরিচ আছে, পেঁয়াজ আছে, তারপরে হলো লবণ আছে। এই দিয়ে তৈরি হয় হলো ব্রেঙা। ব্রেঙা আমরা এটা প্রথমে এটা মাখাবো, এটা তেল লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু পেঁয়াজ, মরিচ এবং মাংস দিয়ে আমরা লবণ দিয়ে মাখাবো। তারপর আমরা হলো চুঙা, যেটা বাঁশ দিয়ে তৈরি, সেখানে আমরা এখন ভরব। তো আমাদের মাখানো শেষ, এখন আমরা চুঙায় ভরছি। তো এটা আমরা তৈরি করলাম এইভাবে, তারপর এটা খোলা রাখা যাবে না, কারণ সিদ্ধ হওয়ার জন্য আমাদের ঢাকনার প্রয়োজন রয়েছে। সেই ঢাকনা স্বরূপ হয়ে আমরা কলা পাতা দিয়ে এটা আমরা চিপি, যেটা কি যেন বলে মুখা, সেই মুখা আমরা দিয়ে দিব, যেন ওখান থেকে কোনো বায়ু বের না হতে পারে, বাতাস যেন বের না হয়, তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমরা এটা চিপি দিয়ে কলার পাতা দিয়ে আমরা চিপি তৈরি করছি। তাহলে আমাদের এই শুরু প্রথমের দিকটা যেটা আমরা যেভাবে তৈরি করি সেটা আমরা সমাপ্ত করেছি, এখন কিভাবে রান্না করেন এটা আমরা আপনারা দেখেন। এখন আমরা চুলায় নিয়ে যাব এটা। যাই হোক, আমরা আগুনের যেটা বলা হয় আমাদের আংড়া না, অনেক যথেষ্ট পরিমাণে আগুনের আংড়া আছে এখানে, যেটা আমাদের এই খাবার সিদ্ধ হবে এখানে। তারপর কিছু আগুন দেওয়া হবে, লাকড়ি দেওয়া হবে, তখন হলো আরো সেখানে আগুন অনেক জ্বলবে। তারপরে এটা হলো সুন্দর করে একটা রেসিপি তরকারি হয়ে যাবে আমাদের এই ব্রেঙা। এখন আমাদের এটা খাবার উপযোগী, তো আমরা এখন এটা পরিবেশন করতে পারি এবং খেতে পারি সবাই।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন রন্ধন প্রণালীর ব্রেঙ্গা নামের যে খাবারটি তৈরি হচ্ছিল সেটা কিন্তু আমাদের সামনে এখন খাবারের উপযুক্ত। আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাসায় বাড়িতে এভাবে রান্না করে ঐতিহ্যবাহী খাবারের কিছুটা স্বাদ আপনারা নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
পুনরুত্থিত যিশুর দর্শন দান, মার্ক 16 অধ্যায় 15-18 পদ। এরপর তিনি তাদের বললেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। যে বিশ্বাস করবে আর দীক্ষাস্নাত হবে সে পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে না সে কিন্তু শাস্তি পাবে। যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এইসব অলৌকিক ঘটনা। তারা আমার নামে অপদূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলবে আর মারাত্মক বিষ খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা রোগীদের উপর হাত রাখলেই রোগীরা ভালো হয়ে উঠবে। প্রভুর বাণী, ধন্য পরমেশ্বর।
বা সপ্তাহ অন্তে বাঙালির অন্যতম গন্তব্য শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। পৃথিবীর নানা দেশ থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেন সারা বছর। কেউ আসেন বিচিত্র সব গাছপালা দেখতে, আবার উদ্ভিদ বিদ্যা নিয়ে গবেষণা করেন যারা, তাদের কাছেও খুব প্রিয় জায়গা এই উদ্যান। কিন্তু জানেন কি, বিশ্বের সবচেয়ে পুরনো বটগাছ রয়েছে এই উদ্যানটিতে। বোটানিক্যাল গার্ডেনে আছে শাল, শিমুল, সেগুন, বট, অশ্বত্থ, মেহগনি, লবঙ্গ, জায়ফল সহ আরো নানা রকমের গাছগাছালি। তবে এই উদ্যানের প্রধান আকর্ষণ 250 বছরেরও বেশি পুরনো বিশাল মহাবটবৃক্ষ। এই বটগাছ প্রায় 5 একর জায়গা জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছে।
শত শত ঝুড়ি নিয়েও এখনও সে যথেষ্ট প্রাণবন্ত। রানী ভিক্টোরিয়ার শাসনকালে এই উদ্যানটির নাম রাখা হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ভারত স্বাধীন হওয়ার পর 1963 সালে এই উদ্যানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। 2009 সালে আবার এই উদ্যানটির নাম পরিবর্তন করে কিংবদন্তি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে এর নাম রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। তবে এখন এই উদ্যানটি ভারত সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। 1787 সালে উদ্যানের সূচনা হয় 310 একর জমি নিয়ে। পরে 40 একর জমি, যা কিট সাহেবের সম্পত্তি ছিল, পরে তা দিয়ে দেওয়া হয় বিশপস কলেজকে। এই জমিতে এখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে। 18 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। 1840 সালের আগে বিলেতের বিখ্যাত কিউ গার্ডেন্স ছিল মাত্র 11 একর জমি নিয়ে। কলকাতার বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পড়ে বহু বছর ধরে। তবে সম্প্রতি বিশ্বের বিশালতম বটগাছের তকমা পেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি বটগাছ। এবার থেকে তাই শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছটি হারালো বিশ্বের বৃহত্তম বটগাছের তকমা। 1948 সালে শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সের বিখ্যাত বটগাছটি জায়গা করে নিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। সেই থেকে 250 বছরের পুরনো এই গাছটি বিশ্বের বিশালতম বটগাছ হিসেবে পরিচিত ছিল সারা বিশ্বের মানুষের কাছে। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী শিবপুরের বটগাছের শাখার সংখ্যা অনন্তপুরের বটগাছের শাখার সংখ্যার থেকে অনেক বেশি। তাই বিষয়টি মেনে নেওয়ার আগে কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ দল অনন্তপুরে যাবেন ওই বটবৃক্ষের আকার এবং আয়তন খতিয়ে দেখার জন্য। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছের শাখা প্রায় 50,000-এরও বেশি। অন্ধ্রপ্রদেশের গাছের শাখা তুলনামূলকভাবে অনেকটাই কম। প্রসঙ্গত পুরো ব্যাপারটি দেখার জন্য উদ্যানের বিজ্ঞানীদের প্রতিনিধি দল অনন্তপুরে যাবেন সবদিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে সেরার তকমা ফিরিয়ে আনার জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। তাই কলকাতার চিঠির এই আসরে আমরাও আশাবাদী যে কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি আবার তার স্বমহিমায় ফিরে আসবে।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহিলা অঙ্গন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমাদের এই মহিলা অঙ্গন অনুষ্ঠানে রয়েছেন
আমি প্রিয়া স্কলাস্টিকা বিশ্বাস, বর্তমানে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষিকা।
বন্ধুরা, বর্তমান সময়ে বা বর্তমান যুগে আমাদের সমাজে, আমাদের পরিবারে অর্থনৈতিক উন্নয়নের জন্য নারীরা বেশ এগিয়ে। আজকে আমরা সেই বিষয়েই জানব আমাদের পিয়া স্কলাস্টিকা বিশ্বাসের কাছ থেকে, তিনি একজন নারী হয়েও অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পরিবারকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন। দিদি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ সিস্টার। আসলে আমি খুব ছোট থেকেই আমার এই জার্নিটা শুরু, তখন অর্থনৈতিক মানে কোনো চাহিদা বা আমাকে ইনকাম করতে হবে এমন ভাবটা আমার ছিল না। তো খুব ছোট থেকে আমার মায়ের উৎসাহে, মা সবসময় চাইতো আমি কিছু একটা করি, তো মায়ের উৎসাহেই আমার পথ চলা শুরু। আমি প্রথমে আশেপাশের যে কিছু শিশু ছিল, বাচ্চা ছিল, স্কুলে পড়ত, তো আমি তখন 9-10 পড়ি, তখন থেকে ওদেরকে আমি পড়াতাম, পড়িয়ে যা আর কি সামান্য যাই দিত, তো ওটা দিয়ে আর কি আমার যাত্রা শুরু। এরপরে আমি যখন অনার্সে ভর্তি হই, এরপরে হোস্টেলে ছিলাম, তো ওই সময় আর কিছু হয়নি, অনার্সে যখন আমি আবার ভর্তি হই, তখন থেকে আমি বাইরে বাইরে গিয়ে টিউশনি করাতাম। তো স্বাভাবিকভাবেই তখন খরচটা বেশি, আমার বাবা ছিল একলা ইনকাম, তো আমার ভাই আমি দুজনেই পড়াশোনা করতাম, তো সেই ইনকাম থেকে মানে দিয়ে হয়তো আমাদেরকে টানাটানি করে একটু চলতে কষ্ট হতো। তো তখন আমি 3-4টা টিউশনই করতাম, করে যা পেতাম তাদি আমার হাত খরচটা আমি চালাতাম। বাবা আমাকে বাকি সব খরচই দিত, মানে আমার ফ্যামিলিতে তখন যে মানে আমার ইনকাম করাটা জরুরি ছিল তা না, কিন্তু নিজের হাত খরচটুকু চালানোর জন্য আমার তখন থেকেই শুরু। আর এরপর হচ্ছে এখন তো আমি পুরোদমেই একজন নিজে থেকেই ইনকাম করছি।
এই যে সেই প্রাথমিক অবস্থা থেকেই আপনি ক্ষুদ্র স্বল্প পরিসরে অর্থ উপার্জনের মধ্য দিয়ে আপনার পরিবারকে সাহায্য করেছেন বা আপনি আপনার হাত খরচের কিছু অর্থ আপনি উপার্জন করেছেন, কিন্তু এই বর্তমান সময়ে বিবাহিত জীবনের পরে আপনি যখন সেন্ট গ্রেগরি স্কুলে এসেছেন এখান থেকে আপনার কিছু অর্থ উপার্জন হচ্ছে, তাহলে এই দিক থেকে আপনার পরিবারের সাপোর্টটা আপনি কিভাবে পেয়েছেন?
আমার প্রথমত আমার মা তো বলেছি প্রথম থেকে যে আমার মা প্রথম থেকেই চাইতো আমি কিছু একটা করি, তো আমার বাবা মার দুজনের সাপোর্ট ছিল। আর পরবর্তীতে বিয়ের পরে আমার হাজবেন্ড আমার শাশুড়ি তারা খুবই সাপোর্টিভ, তারা যদি সাপোর্ট না করতো আসলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না, এটা সত্যি কথা। আমার দুটো ছেলে মেয়ে আছে, তো সবাইকে নিয়ে আমি আমার পুরো ফ্যামিলির সাপোর্টেই এই পর্যন্ত আছি। আমার হাজবেন্ড প্রথম থেকেই চাইতো যে আমি কিছু একটা করি, তো যখন আমি সেন্ট গ্রেগরি স্কুলের বিজ্ঞপ্তিটা দেখি তখন আমি গ্রামে থাকতাম, তো হুট করে ও গ্রাম থেকেই ওর অফিসে যাতায়াত করতো, তো যখন আমার চাকরি মানে যদি আমি বাইরে চেষ্টা করি তার মানে আমাকে ঢাকা চলে আসতে হবে, তো তখন আমাদের বিভিন্ন প্রশ্ন আসে যে কিভাবে কি করব। তো যাই হোক আমার হাজবেন্ড বলল যে না ঠিক আছে তুমি ট্রাই করো, পরেরটা আমরা দেখব। তো পরে আসলে চাকরিটা হয়েও গেল এবং ও আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, এই পর্যন্ত আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, আর তাদের সাপোর্টে আমার মা বাবা আমার ফ্যামিলি সাপোর্টে আমি হয়তো এই পর্যন্ত আর কি কাজ করতে পারছি।
আপনি বলছেন যে আপনার শাশুড়ি আপনার হাজবেন্ড আপনাকে খুব সাপোর্ট করছে বা করেছে বা করে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনার দিক থেকে আপনি কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি?
আসলে আমি ঘরে বাইরে দুই দিকে এখন মানে কাজ করছি, আমার দিক থেকে আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, হয়তো পুরোপুরি 100% দিতে পারি না, তো আমি আমার চেষ্টাটা করি। সকালে দেখা যায় আমাকে অনেক সকালে স্কুলে যেতে হয়, তো সকালে আমার বেশিরভাগ মানে ছোটখাটো যা পারি করি কিন্তু বেশিরভাগ কাজটা আমার শাশুড়ি করে, তো এরপরে যখন আমি ফিরে আসি আমি দুপুরের মধ্যেই ফিরে আসতে পারি বাসায়, তারপর থেকে আমি বাকি যেই সময়টুকু থাকে আমি রাত পর্যন্ত যতটুকু বাসার কাজ থেকে শুরু করে সবকিছু আমি করার চেষ্টা করি। আর এছাড়া দেখা যায় যে আমি আমার শাশুড়ি যেহেতু আমার জন্য খুবই সাপোর্টিভ আমার হাজবেন্ড সাপোর্টিভ, তো আমি চেষ্টা করি যে তাদের মানে তারা পছন্দ করে তাদের ভালো লাগে এমন ছোটখাটো দু একটা কাজ করতে বা গিফট দেন বা গিফট দেওয়া হতে পারে, সেটা কোনো খাবার যেটা তারা পছন্দ করে হয়তো নিয়ে আসা। এটা আমার ছেলেমেয়েরাও আমাকে আসলে এখন বুঝে, তারা জানে তাদের মা হচ্ছে কাজ করে, সুতরাং ওরাও ওদের মতো করে আমাকে ওইভাবে ইয়ে করে, তো আমার সাপোর্টটা আসলে ফ্যামিলির প্রতি দেখা যায় আমি করি হচ্ছে ততটাই যতটা ওরা আমাকে সাপোর্ট দেয় ওই অনুযায়ী।
এক্ষেত্রে যেমন আপনি আপনার যোগ্যতা দক্ষতা অনুযায়ী আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছেন কিছু অর্থ উপার্জনের আশায়, এই ক্ষেত্রে অনেক সময় দৃশ্যমান অদৃশ্যমান কিছু কিছু চ্যালেঞ্জ তো থাকেই বটে, তাহলে সেই চ্যালেঞ্জগুলো কি?
আসলে অর্থনৈতিকভাবে যদি আমি চিন্তা করি একজন সংসারে একজনের ইনকামে আসলে আমাদের এখন বর্তমান সময়ে যে অবস্থা এটা আসলে চলাটা খুব কঠিন। আর গ্রামে থাকা যতটুকু ইজি একটা শহরে বাসা মানে ভাড়া নিয়ে থাকাটা ঠিক ততটাই খুব চ্যালেঞ্জিং। তো আমি মনে করি যে আসলে আমার এই অর্থ উপার্জনের মানে একটা ছোট্ট অংশ আমি আমার ফ্যামিলিকে দিতে পারছি, আমার হাজবেন্ড একার ইনকামে হয়তো হিমশিম খেত, তো এখানে আমাদের অনেক অনেক সমস্যা আছে। যেমন মাঝখানে করোনা গেল, তো আমার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ আমি কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা আমাদের ওই সময় বেতনটা বন্ধ করেনি, তারা আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছিল, কিন্তু আমার হাজবেন্ডের যে ইয়েটা ছিল চাকরিটা ছিল তো তাদের কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছিল, তো সেই মুহূর্তে আসলে ঢাকায় বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি চালানো আমার ইয়েতে খুব সমস্যা হতো। যদি আমি ইনকাম করতাম তাহলে হয়তো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জিং হতো, তো যেহেতু আমার একটা আমি অর্থ উপার্জন করছি
তো ওই সময়টা আমি ট্যাকল দিতে পারছি। আর এছাড়াও বর্তমানে যে অবস্থা তাতে আমাদের একজনের আয়ে সংসার চালানোটা খুবই অসম্ভব, তো এই জন্য আমরা দুইজন দুই হাত দিয়ে একসাথে কাজ করে যাচ্ছি।
আপনার অনুভূতিগুলো শুনে খুবই ভালো লাগছে যে আপনি একজন মেয়ে হয়েও অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আপনার হাজবেন্ডের পাশাপাশি আপনি পথ চলছেন, হাতে হাত রেখে পথ চলছেন, শুধুমাত্র একটি কারণ, অর্থ উপার্জন করে পরিবারকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানে অনেক মহিলা আপনাকে দেখবে, তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে?
আমার হাজবেন্ড একটা কথা বলে যে যারা নাকি দেখা যায় যে অনেক সময় আমরা অনেক শিক্ষিত হই কিন্তু অনেকের অর্থ উপার্জনের মনোভাবটা থাকে না, তো তাদেরকে বলা হয়, অনেক সময় দুষ্টামি করে বলে যে তাদেরকে আসলে একটা ভালো ছেলে পাওয়ার আশায় বিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়। তা আমি আসলে এটা মনে করি এটা খুবই মানে আমার জন্য খুব অপমানের একটা কথা, কারণ একটা নারী হয়ে আমি কেন একটা শোপিস হয়ে থাকব? যদি আমার সেরকম সুযোগ থাকে তাহলে আমি কেন ইনকাম করব না? আর সবচেয়ে বড় কথা, যখন আমি নিজে থেকে ইনকাম করব তখন আমার একটা আত্মবিশ্বাস থাকে, আমার পায়ের তলায় একটা মাটি শক্ত থাকে। তো আমি সবাইকে বলবো যে যদি আপনাদের সুযোগ থাকে, আপনারা ছোটখাটো সব সময় বড় কিছু করতে হবে তা না, ছোট কিছু করেও আমাদের অনেক সময় আমাদের পায়ের নিচে একটা মাটি দাঁড় করানো যায়। তো সবার প্রতি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন। ঘরে দেখা যায় যখন আমরা আমাদের লেজি টাইমটা মানে যেই টাইমটাতে আমরা দেখা কোনো কাজে থাকলে তো আমরা এঙ্গেজ থাকি, আর যখন আমরা কোনো কাজে থাকি না তখন আমাদের মাথায় অনেক আজবাজে চিন্তা আসে, আমরা হয়তো অনেক সময় অনেক গসিপিং করি, একজন আরেকজনকে নিয়ে বিভিন্ন কথা বলি যেটা নাকি আসলে দেখা যায় যে মানে হয়তো ঠিক না। তো আমরা যখন কাজে ব্যস্ত থাকবো তখন আমাদের মধ্যে কিন্তু এসব অলস চিন্তাগুলো আসবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সুন্দর পরামর্শ আপনি অনেকের জন্য রেখেছেন। আপনার এই কথা শুনে হয়তোবা অনেকেই আত্মবিশ্বাস নিয়ে পরিবারে সমাজে অর্থ উপার্জনের জন্য নিজেদের সুবিধা মতো কাজ তারা করতে পারবে, সেই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ
জানাচ্ছি।
রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের যুব তরঙ্গের আজকের আসরে আমার সকল যুব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বই পড়া কিভাবে শিশু কিশোরদের জীবন বদলে দেয় তা আজকে জানব। আমরা প্রত্যেকেই জানি যে বই পড়া সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস, আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু কিশোরদের মধ্যে তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। আর এই বই পড়ার অভ্যাস যদি একবার গড়ে তুলতে পারা যায় তা শিশু কিশোরদের ভবিষ্যৎ জীবনের ওপর অনেক বড় গুরুত্ব বহন করতে সাহায্য করে। আসুন একবার দেখে নেওয়া যাক কি কি ভালো দিক রয়েছে এই বই পড়ার। বই পড়ার মাধ্যমে শিশুরা নতুন নতুন শব্দ এবং বাচন ভঙ্গির সঙ্গে পরিচিত হয়, তাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায় যার ফলে তাদের ভাষাগত দক্ষতা বাড়ে। অন্যদিকে বই পড়ার সময়ে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হয় যার ফলে সেই বিষয়ের ওপর তাদের ভাবতে শেখায়, এর ফলে তাদের মধ্যে খুব সূক্ষ্মভাবে সৃজনশীলতা বৃদ্ধি পায়। নির্দিষ্ট গণ্ডির বাইরে তারা চিন্তা ভাবনা করার শক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা লাভ করে। তবে এই বই পড়ার সবথেকে বড় ফল হতে পারে মনোযোগ বৃদ্ধি করা। বই পড়তে এবং বুঝতে শিশু কিশোরদের মনোযোগ দিতে হয়, এতে তাদের মনের মধ্যে মনোযোগ শক্তি বৃদ্ধি পায় যা তার পরবর্তী জীবনে অনেক বড় ভূমিকা বহন করে। শিশু কিশোরদের চারিত্রিক গঠনে বই পড়ার ভূমিকা অনস্বীকার্য। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, কল্পনা শক্তি জ্ঞানের থেকেও বেশি শক্তিশালী। বইয়ের প্রতিটি লাইন শিশুকে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়। প্রতিটি দৃশ্য শিশু কিশোররা কল্পনা করার যে সুযোগ পায় তাতে তাদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন আসে। যে সকল শিশুরা শৈশব থেকেই বই পড়ে তাদের মধ্যে শেখার আগ্রহ, জানার আগ্রহ বৃদ্ধি পায়। আবার অন্যভাবে বলতে পারি, বইয়ের সাথে থাকলে তারা বাস্তবের সাথে দ্রুত নিজেদেরকে মানিয়ে নিতে পারে। অনেক ধরনের জীবনযাপনের কথা তারা বইতে পড়ে থাকে, যার ফলে তারা মানসিকভাবে বাস্তব জ্ঞান সম্পন্ন হয়ে ওঠে। তাই এই শিশু কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহকে একটু একটু করে বাড়িয়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যাতে তারা পরবর্তীতে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট উচ্চারণের মধ্যে দিয়ে তাদের নিজেদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন। আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা, আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 29 সেপ্টেম্বর প্রচারিত ভক্তিগীতির আসর অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও, আর ভক্তিগীতি পরিবেশন করেছিলেন কলকাতা প্রভু যীশু গির্জার সদস্যগণ। ভিডিওটি ধারণ করেছিলেন চন্দনা রোজারিও। এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রথমেই মতামত জানাচ্ছেন অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল যশোর বাংলাদেশ থেকে। গানগুলো খুব ভালো লাগলো। এরপর বিধানচন্দ্র টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসরটি খুবই ভালো লাগলো। প্রশান্ত অধিকারী এরপর লিখছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, ভীষণ ভালো লাগলো ভক্তিগীতির এই আসর। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতি সুন্দর পরিবেশনার জন্য শিল্পীদের অসংখ্য ধন্যবাদ জানাই। লরেন্টো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, ভক্তিগীতির আসর খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশনা। তারপর জোসেফাইন মন্ডল কলকাতা থেকে লিখছেন, ভীষণ ভালো গেয়েছে সবাই। তারপর মৌসুমী সাহা এবং লক্ষণ কুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, খুব ভালো লাগলো এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত এই ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি আপনারা দেখেছেন এবং উপভোগ করেছেন। আপনাদের কাছে যে এই অনুষ্ঠান ভালো লেগেছে তার জন্য আমরা উদ্বুদ্ধ বোধ করছি, এবং ভবিষ্যতেও এই রকম সুন্দর সুন্দর ভক্তিগীতি আপনাদের কাছে নিয়মিত আমরা পরিবেশন করব। আশা করছি এইভাবে আপনারা অনুষ্ঠানটির পাশে থাকবেন। এরপর বন্ধুরা, আমরা চলে আসি আমাদের পরিবেশিত 1 অক্টোবর আলাপন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর লক্ষণ কুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে এবং প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজ পরিবেশিত আলাপন। হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, শ্রোতা বন্ধুদের মতামতের অনুষ্ঠান আলাপন দেখে ভীষণ ভালো লাগলো। লরেন্টো কস্তা বাংলাদেশ থেকে লিখছেন, আজকের আলাপন আসর অনুষ্ঠানটি শুনলাম, খুব ভালো লাগলো পরিবেশনটি। তারপর মণি শঙ্কর লিখছেন বেলদা মেদিনীপুর থেকে, দুর্দান্ত একটি অনুষ্ঠান শুনলাম। তারপর মৃন্ময় মণ্ডল লিখছেন গাঙ্গনাপুর নদিয়া থেকে, গত সপ্তাহের বিশেষ কিছু অনুষ্ঠানের ওপর শ্রোতাদের সুচিন্তিত মতামত ও মূল্যায়নের আসর বেশ ভালো লাগলো। তারপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার জন্য, খুবই ভালো লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে যে আমাদের পরিবেশিত আলাপন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর সেই অনুষ্ঠান প্রসঙ্গে আপনারা এই মতামত লিখে আমাদের কাছে জানাচ্ছেন। এইভাবে আপনাদের মতামত পেলে আমরা উৎসাহিত বোধ করি, এবং সব থেকে বড় কথা, আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানগুলো আপনাদের কিরকম লাগছে। সে যে অনুষ্ঠানই হোক না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানের মতামত পেলে আমাদের কিন্তু অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহায়তা হয়ে থাকে। ধন্যবাদ আপনাদের। এরপর বন্ধুরা, আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান 9 অক্টোবর প্রচারিত বিশেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটির নাম ছিল শারদ চেতনা। দুর্গা পুজোকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি ছিল। আর এই অনুষ্ঠানটি দেখার পর নাজিমউদ্দিন বাড়িপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, বাহ চমৎকার অনুষ্ঠান, বিশেষ সময়ে সময় উপযোগী অনুষ্ঠান। তারপর মৃন্ময় মন্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন, শুভ শারদিয়ার, প্রীতি ও শুভেচ্ছা জানাই। এরপর হাফিজুর রহমান চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে লিখছেন, সুন্দর অনুষ্ঠান, অত্যন্ত ভালো লাগলো। অনাথ বন্ধু দেবনাথ এরপর লিখছেন আলতাপুল যশোর বাংলাদেশ থেকে, বাঙালির দুর্গাপুজো নিয়ে এত সুন্দর আলাপচারিতা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর শুভজিৎ চৌধুরী লিখছেন বোলপুর বীরভূম থেকে, বাহ খুব ভালো একটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সাধারণেরা যে বিষয়টিকে সাধারণত উপেক্ষা করি তার উপর আলোকপাত করেছেন, খুব ভালো লাগলো তাই। এরপর লিখছেন মনীষা সাহা দমদম কলকাতা থেকে, ভালো লাগলো অনুষ্ঠানটি। তারপর বাসুদেব ভট্টাচার্য লিখছেন হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে, খুব সুন্দর অনুষ্ঠান, দুর্গাপুজো আমাদের প্রাণের পুজো, সেই সম্পর্কে অনুষ্ঠান সব সময় ভালো লাগবে, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা গেল অনুষ্ঠানটিতে, বিশেষ করে কাশের দোলা দেখে মন ভরে গেল। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, বিশেষ অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠানের ভিডিও চিত্র এত সুন্দর ছিল যে দেখে ভীষণ ভালো লাগলো। তারপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন, পুজোয় বাঙালিদের আনন্দ আর আহারের নানা পদের মুখরোচক খাবারের বিবরণ শুনে বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই যে মনে করিয়ে দিচ্ছিলেন ফুচকাওয়ালা হাত ধুয়ে থাকে কি, মোমোতে ঠিক সস দিচ্ছে তো, আরো অনেক কিছু বললেন আলাপচারিতায়। এখানে কিন্তু দেখছি দোকানে প্রচুর ভিড় হচ্ছে, তাই সকলকে একটু সতর্ক হলে ভালো হয়। এই রকম অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। এরপর ভেরোনিকা দাস লিখছেন নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে, খুবই সুন্দর আলোচনা শুনলাম। তারপর বিধানচন্দ্র সেন্নাল বালুরঘাট দিনাজপুর থেকে লিখছেন, সময় উপযোগী জ্ঞানবর্ধক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, মহাষষ্ঠী সন্ধ্যায় অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। এরপর প্রার্থনায় জীবন লিখছেন, দুর্গাপুজো বাঙালি জাতির সব থেকে বড় উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সকল ভেদাভেদ ভুলে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠে মা দুর্গার এই পুজোতে। পুজো দেখতে যাওয়া মানে কিছু না কিছু কিনে তো খাবই, তবে যাই খাই না কেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রিয় খাবারগুলো যেন ভেজাল মুক্ত হয়। এরপর লিখছেন প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটি দেখে। তারপর লিখছেন সুরঞ্জিৎ দাস বাংলাদেশ থেকে, অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী বিষয় আলোচনা করার জন্য। এরপর রেবা দাস লিখছেন অনন্য সুন্দর অনুষ্ঠান। তারপর বাংলাদেশ থেকে ফারুক আহমেদ এবং গৌরমোহন দাস ও গৌতম ঘোষ এবং পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, অসীমা কোয়াল ও নদিয়া তেহট্ট থেকে পরিত সালদার আপনারা লিখছেন, অসম্ভব ভালো লেগেছে অনুষ্ঠানটি, খুবই সুন্দর লাগলো অনুষ্ঠানটি দেখে। বন্ধুরা ভীষণ উৎসাহ পেলাম আপনারা যে এই দুর্গাপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি এই রকম মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন। সর্বোপরি দুর্গাপুজোর সময় বাইরে বেরোতে ইচ্ছা করে এবং বাইরের যে খাবার দাবার তা দেখে খেতেও ইচ্ছা করে, আর সেই ক্ষেত্রে আপনারা কি সতর্কতা অবলম্বন করেছেন তা সেই কথাগুলো জানতে পেরে ভীষণ উদ্বুদ্ধ বোধ করছি, খুব ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতেও এইরকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন। আর এই অনুষ্ঠান দেখার জন্য এবং তারপর আপনাদের এই সুচিন্তিত মতামত আমাদের কাছে লিখে জানানোর জন্য আপনাদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর বন্ধুরা আমরা চলে আসি আজ এই আলাপনে শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। প্রচারিত হয়েছিল 11 অক্টোবর মহজ্জীবন অনুষ্ঠান। টাটা সানসের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা পরলোক গমন করেন, আর সেই তাকে নিয়ে আমাদের মহজ্জীবন পরিবেশন করেছিলেন টেরেজা রোজারিও। এই অনুষ্ঠানটি দেখার পর মৃন্ময় মণ্ডল গঙ্গাপুর নদিয়া থেকে লিখেছেন, বিভিন্ন গুণের অধিকারী হওয়া সত্ত্বেও চিরকাল তিনি অনাড়ম্বর জীবনযাপন করেছেন। ভারতে স্টার্ট আপ কোম্পানির জনক বলা যায় তাকে। তাঁর ব্যক্তিগত জীবনের অনেক কথা জানতে পারলাম এই অনুষ্ঠানে, ভালো লাগলো তাই। প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে লিখছেন, ভীষণ ভালো লাগলো আজকের এই মহজ্জীবন অনুষ্ঠান। এরপর ফারুক আহমেদ লিখেছেন বাংলাদেশ থেকে, বিনম্র শ্রদ্ধা জানাই। এবং লিখে জানাচ্ছেন ভেরোনিকা দাস নিউ ইয়র্ক সিটি ইউএসএ থেকে, এবং হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে, ঈশ্বর ওনার আত্মার চির শান্তি দান করুন। বন্ধুরা খুব ভালো লাগলো যে মহজ্জীবন অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তা দেখে আপনাদের ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতেও এই রকম ভাবে আমাদের প্রতিটা অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন। আজ কিন্তু আলাপনের সময় শেষ। আজ এখানেই কিন্তু আলাপনের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে। তবে হ্যাঁ, পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে ঠিক এই রকম ভাবে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি কমেন্ট লেখা কিন্তু বন্ধ করবেন না, লিখতে থাকবেন, আর আমরা অবশ্যই চেষ্টা করব সেই মতামতগুলোকে তুলে ধরার জন্য। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন এই আশা নিয়ে আজ এই আলাপনের আসর থেকে আমি বিদায় নিলাম। নমস্কার।
রোমিওদের কাছে সাধু পলের পত্র, 5 অধ্যায় 12-15 পদ। প্রিয়জনেরা, পাপ একদিন মাত্র একজন মানুষেরই দুষেই জগতের মধ্যে এসেছিল, আর পাপ তখন সঙ্গে এনেছিল মৃত্যুকে। আর এইভাবে সকল মানুষ পাপ করেছে বলে মৃত্যু সকলেরই মধ্যে সংক্রামিত হল। মুশির বিধান পরিবর্তিত হওয়ার আগেও তো পাপ এই জগতে বরাবরই ছিল, আর যদিও কোনো বিধান না থাকলে পাপ গণ্যই করা হয় না, তবুও দেখছি সে আমাদের সময় থেকে মুশির সময় পর্যন্ত মৃত্যু সামনে রাজত্ব করছিল। এমনকি যারা আমাদের সেই ঐশ্বর আদেশ লঙ্ঘনের মতো কোনো পাপ করেনি, মৃত্যু তাদের ওপরও রাজত্ব করছিল। আসলে আদম ছিলেন তারই পূর্ব ছবি, যার আসবার কথা ছিল। কিন্তু আমাদের অপরাধ আর পরমেশ্বরের অনুগ্রহ দানের প্রভাব এই পর্যায়ে পড়ে না, কারণ সেই একজনের অপরাধ সকল মানুষের ওপর মৃত্যুকে ডেকে এনেছিল বটে, তবে তার তুলনায় পরমেশ্বরের অনুগ্রহ এবং সেই ঐশ্বদান যা সেই একজন মানুষ যীশুখ্রিস্টের অনুগ্রহেই অর্পিত, তা কিন্তু সকলের ওপর আরো অনেক বেশি করে আরো অজস্র ধারাতেই নেমে এসেছে।
১৯
উনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় ইতালির এক কৃষক পরিবারে জন বস্কোর জন্ম হয়। বাল্যকালে সার্কাসের লোকেদের দেখা দেখি জন নানা ধরনের কলা কৌশল আয়ত্ত করেন। তিনি ছোট ছেলেদের জড়ো করে বালক সুলভ খেলার আয়োজন করতেন। গির্জায় যে ধর্ম উপদেশ শুনতেন তা তিনি ওই ছেলেদের সামনে পুনরাবৃত্তি করতেন। মাত্র 13 বছর বয়সে জন বাড়ি থেকে বেরিয়ে যান। প্রথমে এক কৃষক, পরে এক দর্জি, তারপরে এক রুটি প্রস্তুতকারক, এক জুতো নির্মাতা এবং শেষে এক ছুতোর মিস্ত্রির সাথে কাজ করেন। এভাবে কাজ করতে করতেই তুরিনের কলেজ ও সেমিনারে পড়াশোনা চালিয়ে যান, আর শেষ পর্যন্ত মাত্র 16 বছর বয়সে একজন পুরোহিত হন। ছেলেরা ফাদার জনকে খুব ভালোবাসত। তিনি তাদের জন্য মেলামেশার, খেলার এবং প্রার্থনার জায়গার ব্যবস্থা করতেন। প্রতিবেশীরা ছেলেদের হইচইয়ের বিরুদ্ধে অভিযোগ তুললে ফাদার জন মাঠে একটি গোশাল ঘর ভাড়া নিলেন, সেটাকে তিনি নাম দিলেন ওরাটরি। এভাবে তিনি বেশ কয়েকটি ওরাটরি চালু করেন। তার বিশ্বাস ছিল যে প্রার্থনা এবং সাক্রামেন্ট হচ্ছে ভালো ছেলে মেয়ে তৈরি করার সেরা উপায়। ফাদার জন ডন বস্কো নামে সমধিক পরিচিত। তিনি সালেসিয়ান যাজক সম্প্রদায়টি স্থাপন করেন। এই সম্প্রদায় যাজকগণ বালক, কিশোর এবং যুবকদের মাঝে সেবা কাজে সাহায্য করতেন। তারা অন্যান্য দেশে গিয়েও ছেলেদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করতেন। ফাদার জন বিভিন্ন পেশার প্রশিক্ষণ স্কুলও চালু করেন, যাতে ছেলেরা ওই সকল পেশায় নিজেদের গড়ে তুলতে পারে। তিনি উপদেশমূলক অনেক পুস্তিকা লেখেন, সেগুলো তাঁর ছেলেরা ছাপিয়ে লোকেদের মধ্যে বিতরণ করত। 1868 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি 73 বছর বয়সে ফাদার জন পরলোকগমন করেন এবং 1934 খ্রিস্টাব্দে সাধু শ্রেণীভুক্ত হন।
বা অরণ্যের প্রাকৃতিক পরিবেশে যেসব প্রাণী বসবাস করে তাদের বন্য প্রাণী বলে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় যে বন্য প্রাণী সংরক্ষণের কি প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বন্য প্রাণী সংরক্ষণ করে প্রাকৃতিক পরিবেশে জীবজন্তুর প্রয়োজনীয় খাদ্যের যোগান অটুট রাখা যায়। বন্য প্রাণী সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে খাদ্য শৃঙ্খল বজায় রাখা যায়। জৈব বৈচিত্র্য বজায় রাখার জন্য বন্য প্রাণী সংরক্ষণ প্রয়োজন। বন্য প্রাণী সংরক্ষণ করে পর্যটন শিল্প গড়ে তোলা যায়, যেমন চিড়িয়াখানা। দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে জীবজন্তু দেখতে আসায় দেশের বাণিজ্যিক লাভ হয় এবং বহু বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভবপর। বন্য প্রাণী সংরক্ষণের মাধ্যমে জীবজন্তু নিয়ে গবেষণা করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে যে আজ বন্য প্রাণী বিপন্ন। কেন বিপন্ন? তার প্রধান কারণ হচ্ছে অবৈধ শিকার এবং বনের যে অঞ্চল সেই অঞ্চলের হ্রাস, মানে বন কমে যাচ্ছে বা বন কেটে ফেলা হচ্ছে মানুষের উন্নয়নের জন্য। বন্য প্রাণী সংরক্ষণের বিভিন্ন উপায় আছে, যেমন বন্য প্রাণী সংরক্ষণের জন্য তাদের বাসভূমি চিহ্নিত করতে হবে, এর জন্য অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, পাখিরালয়, মৃগ উদ্যান, ব্যাঘ্র প্রকল্প, পশু উদ্যান প্রভৃতি ব্যবস্থা করতে হবে। চোরা শিকারীদের কঠোর হাতে দমন করতে হবে, তার জন্য দেশের আইনি ব্যবস্থা কঠোরতম করতে হবে। বনের মধ্যে বন্য প্রাণীদের বেঁচে থাকার জন্য যাতে উপযুক্ত মাত্রায় খাদ্য এবং জল থাকে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। বনভূমির নিকটবর্তী অংশে যাতে কলকারখানা গড়ে না ওঠে সেদিকে দেশের সরকারকে নজর দিতে হবে এবং বনের স্বাভাবিক বাস্তুতন্ত্র বজায় রাখতে হবে। আর সর্বোপরি আমাদের মতো সাধারণ মানুষের এই বন্য প্রাণী সংরক্ষণের ব্যাপারে আরো বেশি যত্নশীল হতে হবে।
আপনারা অনেকেই হয়তো একটা বিষয়ে আমার সাথে সহমত হবেন, আর সেটা হলো এই যে যখন আমরা কোনো ভাড়া বাড়িতে থাকি তখন আমরা সেই বাড়ির প্রতি বেশি যত্নশীল হই না। আমরা হয়তো এটাই ভাবি যে এই বাড়ি আমার নিজের নয়, তাহলে কেন আমি এতে আমার সময় এবং সবকিছু নষ্ট করব। অন্যদিকে যখন আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকি তখন আমরা ভাবি যে কি করে আমার এই বাড়িকে আমি আরো বেশি সুন্দর, আরো মজবুত, আরো সুগঠিত ভাবে গড়ে তুলতে পারি। ঠিক একইভাবে আমরা ভুলে যাই যে আমাদের এই শরীরটাও কিন্তু আমাদের নিজেদের বাড়ি নয়। মৃত্যুর পরবারে আমরা এই দেহকে হারাব, তারপরেও আমরা এই শরীরের প্রতি যত্নশীল হই, আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলি। আমরা ভুলে যাই যে আমাদের প্রকৃত আবাস হচ্ছে আমাদের হৃদয়, আমাদের আত্মা, আর সেই আত্মার প্রতি আমরা কিন্তু যত্নশীল নই। বাইবেলে মথি রচিত মঙ্গল সমাচার 16:26 লেখা আছে, সারা জগৎ লাভ করে যদি আমরা আমাদের আত্মাকে হারাই তাহলে কি বা লাভ, কোন বিনিময়ে বা আমরা আমাদের এই আত্মাকে আবার ফিরে পেতে পারি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে একটা কিংফিশার মাছ শিকার করছে এবং সে মাছ শিকার করতে সার্থক হয়েছে কারণ সে একসাথে 4 মাছ শিকার করেছে এবং 4 মাছ সে মুখে নিয়ে খাবার চেষ্টা করছে। যত সে সেই মাছগুলোকে গেলার চেষ্টা করছে ততবার তার মুখ থেকে একটা করে মাছ পড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা গেল যে শুধুমাত্র একটা মাছ সে গিলতে পারল যেটা তার সেই দিনের প্রয়োজন ছিল। ঠিক একইভাবে আমরাও কখনো কখনো দিশেহারা হয়ে পড়ি এবং আমাদের যেটা প্রয়োজন তার থেকে বেশি আমরা সঞ্চয় করে রাখি, আমরা সেটা আমাদের ভাই বোনেদের সাথে ভাগ করে নিতে ভয় পাই, পাছে ভবিষ্যতে আমাদের কম পড়ে যাবে। কিন্তু বাইবেলে লুক রচিত মঙ্গল সমাচার 12:13 যিশু আমাদের বলছেন, সাবধান, সব রকম প্রলোভনের হাত থেকে নিজেকে বাঁচাও তোমরা, কেননা অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করে না।
যখন রচিত মঙ্গল সমাচার থেকে বাদ 1:29-34 ঈশ্বরের বিশ্বাবক স্বয়ং ঈশ্বর পুত্র যিশু। অনেকদিন হল কি যখন দেখতে পেলেন স্বয়ং যিশু তার দিকে এগিয়ে আসছেন, তিনি তখন বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করে। ওই বিষয়ে আমি সেদিন বলেছিলাম, এমন একজন আমার পরে আসছেন যিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। কে তিনি আমি নিজে তখন তা জানতাম না, অথচ তাকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যই তো আমি এখানে এসেছি। এতদিন মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করেছি। এই সময় যখন সাক্ষী দিয়ে এই কথা বললে, আমি নিজের চোখে দেখেছি পরমাত্মা এক কপোতের মতো স্বর্গ থেকে নেমে আসছে। তারপর তিনি ওর উপর অধিষ্ঠিত হলেন। আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখন জানতাম না, কিন্তু মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করার জন্যই যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে বলেই দিয়েছিলেন, তুমি যার উপর পরমাত্মাকে নেমে আসতে দেখবে আর অধিষ্ঠান করতে দেখবে, সেই তো মানুষকে পবিত্র আত্মায় অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করবে। আর আমি তেমনটি তো দেখিয়েছি, আর এখনই সাক্ষীও দিচ্ছি যে উনি সেই ঈশ্বর।
নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময় ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে। আর এই জৈব বৈচিত্র্যের বিনাশ চোখে পড়ে। জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ বেশ কয়েকটি আছে। প্রথমেই বলতে হচ্ছে, জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যাধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে। প্রত্যেক প্রাণীর বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার, যেমন বনাঞ্চল কেটে কৃষি জমির সম্প্রসারণ, আবাসন প্রকল্প তৈরি, কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বন্য প্রাণীর সংহার। বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিং প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা বিলুপ্ত প্রায় বলে গণ্য হচ্ছে। একই কারণে ডোডো পাখি, পর্যটক পায়রা, সমুদ্র গাভী ইত্যাদি প্রাণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল পরিকল্পনাবিহীন উন্নয়ন। যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে, যেগুলির পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি। ফলে এইসব পরিকল্পনা রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে, আদিবাসীরা বাস্তু ভিটে হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বিভিন্ন প্রকারের দূষণ। বেশ কিছু প্রজাতি নির্দিষ্ট প্রকারের আবহাওয়া অথবা জল বায়ু বা মৃত্তিকা দূষণের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রভূত পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পিছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড বায়ু দূষণের ফলে পোল্যান্ডের একটি জাতীয় উদ্যানে একবার 43টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণ হল প্রকৃতির দূষণ। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 30 বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে, যার ফলে পৃথিবীর 25% জীব বিলুপ্ত হতে পারে। নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময় ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে। আর এই জৈব বৈচিত্র্যের বিনাশ চোখে পড়ে। জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ বেশ কয়েকটি আছে। প্রথমেই বলতে হচ্ছে, জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যাধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে। প্রত্যেক প্রাণীর বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার, যেমন বনাঞ্চল কেটে কৃষি জমির সম্প্রসারণ, আবাসন প্রকল্প তৈরি, কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বন্য প্রাণীর সংহার। বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের শিং প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা বিলুপ্ত প্রায় বলে গণ্য হচ্ছে। একই কারণে ডোডো পাখি, পর্যটক পায়রা, সমুদ্র গাভী ইত্যাদি প্রাণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল পরিকল্পনাবিহীন উন্নয়ন। যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ, জলাধার, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে, যেগুলির পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি। ফলে এই সব পরিকল্পনা রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে, আদিবাসীরা বাস্তু ভিটে হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে। জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বিভিন্ন প্রকারের দূষণ। বেশ কিছু প্রজাতি নির্দিষ্ট প্রকারের আবহাওয়া অথবা জল, বায়ু বা মৃত্তিকা দূষণের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ, বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রভূত পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পিছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে। প্রচণ্ড বায়ু দূষণের ফলে পোল্যান্ডের একটি জাতীয় উদ্যানে একবার 43টি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণও হল প্রকৃতির দূষণ। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 30 বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে, যার ফলে পৃথিবীর 25% জীব বিলুপ্ত হতে পারে।
রোমিওদের কাছে পেরিদুত পলের ধর্মপত্র হতে পাঠ, 14:11-14। তাছাড়া এখন কোন সময় সে কথা তোমাদের তো জানাই আছে। এখন তো তোমাদের ঘুম থেকে জেগে ওঠারই সময়, কেননা সে যেদিন আমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে আমাদের পরিত্রাণের সময় এখন কাছেই এসে গেছে। রাত্রি অনেকটা এগিয়ে গেছে, দিন শুরু হতে আর দেরি নেই। কাজেই এসো, আমরা এখন অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি, এসো এখন পরিধান করি আলোকের রণসজ্জা। প্রকাশ্য দেবালোকে যেমন চলাফেরা শোভা পায়, আমরা যেন সেই মতোই চলি, অর্থাৎ বেসামাল, বোচ উৎসব বা মাতলামি, যৌন দুরাচার বা উচ্ছৃঙ্খলতা, বিবাদ বা ঈর্ষা, এসব যেন না করি। এখন তোমরা বরং নববেশ রূপে পরিধান করো স্বয়ং যীশুখ্রিস্টকে। তোমাদের নিম্নতর স্বভাবটার চিন্তায়, তার কামনা বাসনা পরিত্যক্ত করার চিন্তায় তোমরা এখন আর মন দিও না।
বন্ধুরা, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বহু পুরনো রাজবাড়িগুলোর দেখার মজাই আলাদা। শুধু মজা নয়, এ থেকে আমরা জ্ঞান আহরণও করি। চলুন না একটু ঘুরে দেখা যাক পুঠিয়ার রাজবাড়ির কিছু দৃশ্য। রাজশাহী বিভাগে যুগের পর যুগ ধরে পুঠিয়ার রাজবাড়ি অন্যতম প্রাচীন এক ঐতিহ্য বহন করে চলছে। 17th শতকে সম্রাট আকবরের সময়কালে পুঠিয়ার রাজবাড়ির বংশের উদ্ভব হয়। তবে মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা নীলাম্বর পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। কালের বিবর্তনে 1895 খ্রিস্টাব্দে মহারানী হেমন্ত কুমারী দেবীর সময়কালে অত্যন্ত নান্দনিকভাবে ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে বিশালাকার বর্তমান দ্বিতল এ রাজবাড়িটি নির্মাণ করা হয়। রাজবাড়িতে প্রবেশের প্রারম্ভেই অর্থাৎ ভবনের একান্ত সম্মুখ দিকের স্তম্ভগুলো বিভিন্ন অলঙ্করণ, কাঠের কারুকার্য, দেয়ালের কাজ, দরজা এবং জানালায় কারুকাখচিত সুনিপুণ লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে চলছে। এছাড়াও রয়েছে পোড়ামাটি ফলকেরও কাজ। চমৎকার কাঠের এবং লোহার সংমিশ্রণে তৈরি এই জমিদার বাড়িটির মধ্যে রয়েছে ঠান্ডা শীতল স্পর্শের ছোঁয়া। রাজবাড়ির ভিতরে প্রবেশ করলেই শীতল ঠান্ডা একটুখানি নির্মল স্পর্শ শরীরকে যেন দোলা দিয়ে যায়। এ বাড়ির বিভিন্ন তলার কক্ষে রয়েছে প্রাচীনতম বাঁধাই করা নামসহ অনেক ছবি, রয়েছে রাজকর্মের ব্যবহৃত কিছু আসবাবপত্রও। রাজবাড়ির চারপাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য জলাশয় থেকে পুকুরে রূপান্তরিত করা হয়েছে, যা কিনা শ্যামসুন্দর দীঘি নামে পরিচিত। এছাড়া যেতে যেতে চোখে পড়ে রানীর অন্দরমহল রানীঘাট, যেখানে রানী তার সখীদের নিয়ে স্নানের জন্য অনেকটা সময় ব্যয় করতেন। রাজপ্রাসাদের পূর্ব অঙ্গনে বড় গোবিন্দ মন্দির অবস্থিত, যেখানে আজও বিভিন্ন পর্বোৎসবে হাজারো মানুষের ভিড় জমে। এ মন্দিরকে দেখাশোনা করার জন্য রয়েছে একজন পুরোহিত। চলুন না তার কাছ থেকে জেনে নেই এই মন্দির সম্বন্ধে কিছু কথা।
1616 খ্রিস্টাব্দে নির্মাণ। হ্যাঁ, এর হরিণ শিকার করছে, বাঘ শিকার করতেছে। হ্যাঁ, আর এটা হলো বৃন্দাবনের কাহিনী, বৃন্দাবন বস্ত্রহরণ যেটা বলে, এটা কালিয়ানাগ, আর এটা রস চলতেছে। এটা শিব দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কালী, এদের এটা পাবেন দশ মাথা রাবণ রাম যুদ্ধ হচ্ছে, রামের ভক্ত হনুমান রাবণের ভক্ত রাক্ষস, এই যুদ্ধটা হয়েছিল শ্রীলঙ্কা লঙ্কাকাণ্ড। এইটা হলো নৌকাবিলাস, কৃষ্ণ মাঝে সেজে ছদ্মবেশে যেমন রাধারানীর ছবি নৌকা দেখবে। এটা বলরাম জগন্নাথ সুভদ্রা, এই যে বাইরে রথ দেখলেন না, আমার ভিতরে বিগ্রহ আছে। হ্যাঁ, এইটা হবে বৃন্দাবনের কাহিনী। এটা বৃন্দাবনের সুখ শাড়ি পাখি কৃষ্ণ বসে আছে বড়ায় বুড়ি ভিক্ষে চাচ্ছে, এটা বুদ্ধদেব। এটা মহাভারতের কাহিনী, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল অর্জুনের সাথে হচ্ছে। এটা পাবেন বৃন্দাবন থেকে মথুরা কৃষ্ণের জন্মস্থান, কৃষ্ণ কদম গাছের ডালে ওর প্রিয় ভক্ত হইল গাবী। এটা হইল বকাসুর বধ, মানুষ গিলে গিলে খায়। হ্যাঁ, কৃষ্ণ ঠুঁট ধরে মানুষ বাই করে নিচ্ছে। এটা নন্দঘোষ, যত দোষ নন্দঘোষ বলে না, গাবী দুয়াচ্ছে সানা ক্ষীর দুধ যা লাগবে সরবরাহ করবে। এই ভাণ্ডার ভিতরে আছে আপনার ঘোল, ঘোলে থেকে হবে ননি বা মাখনি যে পাইকে দিয়ে টানতে সেইভাবে। হ্যাঁ, এই কৃষ্ণ খাওয়ার জন্য বসে আছে ননি খাওয়ার জন্য। এইটা অষ্টম গর্ভে, মানে সপ্তম গর্ভ পর্যন্ত যেগুলো হয়েছে আসাদি মারি ফেলিসার মামা কংস, আর অষ্টম গর্ভে যখন কৃষ্ণ জন্মগ্রহণ করে তখন গুরুজক বিষ খায় মারো প্রথমের একুশি বলে, প্রথমের একুশে তমে বিষ মাখায় দেখা হচ্ছে, প্রথমের একুশি পরে মারা গেছে, কৃষ্ণ তো মরবে না, ওই যে ওর মা কোলে তুলে নিচ্ছে। এই দেখেন এখানে মুন্ডুটা কি হাতল মেরে ভাঙছে, এটা দোল খাওয়াচ্ছে। এইটা হলো বৃন্দাবনের রথ, এটা দুর্গারই এক রূপ। এটা এইটা বৃন্দাবনের অহর কীর্তন হচ্ছে এই পার থেকে এই পার পর্যন্ত। আর এই ভংগ্ল জায়গাটা, এই যে একাত্তরে পাক বাহিনী আপনার ককটেল মারছিল দুটো ফাইট হয়ে বাবা পড়ে গেল। এই
বন্ধুরা, বর্তমানে কেন্দ্রস্থিত গোবিন্দ মন্দিরটি ব্যতীত চারপাশে অবশিষ্ট মন্দিরগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন্দ্রস্থিত গোবিন্দ মন্দিরের গুরুত্ব বিবেচনায় এই অঙ্গনটি গোবিন্দ বাড়ি নামেও পরিচিত। প্রায় 13.30 মিটার বর্গাকার ও 1 মিটার উঁচু বেদির উপর মন্দিরটি প্রতিষ্ঠিত। বন্ধুরা, কালের বিবর্তনে এমন অনেক প্রাচীনতম ঐতিহ্যগুলো হারিয়ে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের মানসপটে রেখে যায় হারিয়ে যাওয়া অনেক শিল্প কারুকার্য এবং চমৎকার নির্মাণ শৈলীর পরিচয়, যা অত্যন্ত নিখুঁত এবং দক্ষতার পরিচয় বহন করে। আর সে পরিচয় আমরা বহন এবং হৃদয়ে ধারণ করব যুগে যুগান্তরের ইতিহাস হিসেবে।
যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে এসেছিলেন তারা সেই সময় বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেল যুগেলে পেয়েছে। তারা এই কথাও বলেছিলেন, ও তো অপদূত রাজের শক্তিতে অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। তাই যিশু তাদের কাছে রেখে উপমা ছলে বললেন, শয়তান শয়তানকে কি করেই বা তাড়াতে পারে। কোন রাজ্য যদি বিবাদী বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি ভাবে কোন পরিবার যদি বিবাদে বিভক্ত হয়, তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনি ভাবে শয়তান যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেই বিবাদে বিভক্ত হয়, তবে সেও টিকে থাকতে পারবে না, তাহলে সেখানেই তার শেষ হবে। কেউ তো বলবান কোন লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না, যদি না সে প্রথমে সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরেই সে পারে তার বাড়ির সবকিছু লুট করে নিতে। আমি তোমাদের সত্যি বলছি, মানুষের সব কিছুর ক্ষমা আছে। সে যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে, তার সব কিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে, সে কখনো ক্ষমা পেতেই পারে না, কোনো কালেই না। সে ছিল পাপী, পাপী হয়ে রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলছিলেন তাকে অপবিত্র আত্মায় পেয়েছে।
বিশ্বব্যাপী এশিয়ার দেশগুলিতে 22টি ভাষায় খ্রিস্টকে প্রচার করে চলেছে। আরবিএ ফেডারেশন অফ এশিয়ান বিশপ কনফারেন্সের পক্ষ থেকে এশিয়ার সর্বস্তরের মানুষের মধ্যে ধর্ম, সংস্কৃতি এবং সুষমাচার প্রচারের দায়িত্ব পালন করে চলেছে।
আরভিএ মোবাইল অ্যাপ আপনাদের খ্রিস্টীয় ধর্মীয় সংবাদ, বৈশিষ্ট্য, ভাষ্যপাঠ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে চলেছে। আমাদের সাথে যুক্ত হন এবং সমগ্র এশিয়ান খ্রিস্টধর্মের কণ্ঠস্বর হতে আরবিএর অংশ হয়ে উঠুন। অনুপ্রাণিত হন, অবগত হন, আপনার বিশ্বাসকে জীবন্ত করে তুলুন এবং তা সবার মধ্যে ছড়িয়ে দিন।